This track was downloaded from FusionBD.com.
90.4 ভালোবাসার বাংলাদেশ
সবাই, আশা করছি সবাই ভালো আছেন। এবং আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবার মানে ভালোবাসার বাংলাদেশ। আজ 2 জুলাই 2015, 18 আষাঢ়, 1422 বঙ্গাব্দ, 14 রমজান, 1436 হিজরি। দেখতে দেখতে রমজান মাসটাও শেষ হয়ে আসছে, তাই না? আজ 14টা রমজান পার হয়ে গেল, আর মানে সবকিছুই যেন দেখতে দেখতেই শেষ হয়ে যায়। ঠিক সময়টাও এমন, সবকিছুই দেখতে দেখতে কোন এক সময় সব শেষ হয়ে যাবে। যাই হোক, শেষের কথা নাই বলি মাত্র তো শুরু করলাম ভালোবাসার বাংলাদেশ। আপনার সঙ্গে আমি আর জিমা থাকবো ঠিক রাত 1:30 পর্যন্ত। সো বন্ধু, এই মুহূর্তে কে কেমন আছেন, কোথায় আছেন অবশ্যই আমাকে জানাবেন, বাসায় পৌঁছেছেন কিনা, অথবা এই মুহূর্তে আপনার অবস্থান ঠিক কোথায়, এই মুহূর্তে আপনার মনের অবস্থাটা কেমন অবশ্যই আমাকে জানাবেন। জানাতে হলে আপনি আমাকে এসএমএস করতে পারেন। এসএমএস করার জন্য আপনার সেলফোনে এসএমএস অপশনে গিয়ে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু, ফেসবুক তো আছে, www.facebook.com/thakafm90.4 এ ভিজিট করলে আপনি দেখতে পারবেন আমাদের পোস্ট। পোস্ট অলরেডি আমরা দিয়ে দিয়েছি। সো বন্ধু, লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন। আজ আমাদের ভালোবাসা বাংলাদেশে থাকবেন একজন মা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স নিয়ে পড়ালেখা করেছিলেন এবং পাঁচ ছেলে মেয়ে মানুষ করে এখন তিনি বৃদ্ধাশ্রমে। তিনি থাকছেন আজ আমাদের ভালোবাসার বাংলাদেশে। সো বুঝতেই পারছেন আজ ভালোবাসার বাংলাদেশটি কেমন হবে, সবকিছু মিলে একটু অন্যরকম হবে আজকের ভালোবাসার বাংলাদেশ। আশা করছি সঙ্গে থাকবেন। আর এই মুহূর্তে আপনি আমাকে অবশ্যই এসএমএস পাঠাবেন 16260 তে এবং ফেসবুকে কানেক্টেড হবেন www.facebook.com/thakafm90.4 এ। অলরেডি অনেকেই কানেক্টেড হয়েছেন, যারা কানেক্টেড হয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো কানেক্টেড হননি তারা কিন্তু অবশ্যই কানেক্টেড হবেন ফেসবুকে এবং 16260 তে। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি আপনার কমেন্ট এবং এসএমএস নিয়ে। সো বন্ধু, সঙ্গে থাকুন, এসএমএস করুন এবং কমেন্ট করুন ফেসবুকে।
তবে ভালোবাসা দাও, ভালোবাসা মা, যাবে আর এত করে মনে টেনে নাও আমি তোমার ওই হাতে হাত রেখে তুমি আমার এই হাতে হাত রেখে
সীমা রয়েছে আপনার এই সঙ্গে আছি ঠিক রাত দেড়টা পর্যন্ত আর এই মুহূর্তে যেখান থেকে শুনছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং যারা কানেক্টেড হয়েছেন ফেসবুকে এবং 16260 তে তাদের সবাইকে অনেক ধন্যবাদ আর অনেক বন্ধুই আছেন যারা আমাদের ভালোবাসা বাংলাদেশে হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান তাদেরকে বলছি বন্ধু অবশ্যই আপনি কাজটি করতে পারেন তার জন্য যে ছোট কাজটি করতে হবে তা হচ্ছে SMS করতে হবে সো বন্ধু দেরি না করে এখন SMS টি পাঠিয়ে দিন লিখুন আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ দেন আপনি কি করছেন আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে আর এই মুহূর্তে আপনার মনের অবস্থা এবং আপনি এই মুহূর্তে কি করছেন জানাতে হলে আপনি আমাকে SMS করুন আপনার নাম লিখুন স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ দেন আপনার মনের যত যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে আর বন্ধু ফেসবুক তো আছে ফেসবুকে যারা কানেক্টেড হয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা ফেসবুক অ্যাড্রেসটি জানেন না তাদেরকে বলছি www.facebook.com/90.4 আপনি অবশ্যই কানেক্টেড হবেন রোজার মাস চলছে রোজার মাসে সারাদিন রোজা রেখে ইফতারের সময় মনে হয় যে কত কিছু খাবো মানে খাবার দাবারের লিস্টের শেষ থাকে না এমন অবস্থা কিন্তু পানিটা খাওয়ার পর আর কোনো কিছুই খেতে ভালো লাগে না আমার মতো হয়তো আপনারই অবস্থা হয় এবং পানি মানেই তো শরবত খাওয়া হয় ঠান্ডা শরবত খেয়ে গলার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে জানি না শুনতে কেমন লাগছে সো যদি একটু পচা লাগে শুনতে তাহলে খামার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই মুহূর্তে 16260 তে দেখতে পাচ্ছি সোহান সোহাগ কেদারপুর থেকে আমাদের সঙ্গে আছেন আর আছেন আমাদের সঙ্গে MG আলামিন তিনি আছেন আমাদের সঙ্গে ঝিনাইদহ থেকে তিনি ক্লাস টেনে পড়ে এটা তার প্রথম SMS ভালোবাসা বাংলাদেশে অনেক অনেক ধন্যবাদ আলামিন প্রথম SMS এত দূর থেকে পাঠিয়েছেন অনেক অনেক ধন্যবাদ সবসময় সঙ্গে থাকবেন এবং ক্লাস টেনে যেহেতু পড়েন পড়ালেখা ভালোভাবে করবেন মনোযোগ দিয়ে করবেন পরীক্ষা হয়তো সামনে আছে সো একদমই পড়ালেখা মিস দেওয়া যাবে না আর আছেন 16260 আমাদের সঙ্গে নুসাইবা আছেন নুসাইবা জান্নাত আছেন আমাদের সঙ্গে ঢাকা থেকে আর আছেন আমাদের সঙ্গে আশিক সরকার আছেন রাজেন্দ্রপুর থেকে আরো অনেকে আছেন যারা তাদের নামটি লিখেন না এই কাজটা একদমই করবেন না SMS করার সময় আপনার নামটি আপনি কোথা থেকে আমাদেরকে লিখছেন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই লিখতে একদমই ভুল করবেন না আর বন্ধুরা আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশে যিনি থাকবেন একজন মা থাকবেন আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশে তার জীবনের গল্প আজকে আমরা শুনবো তিনি কেমন আছেন এই মুহূর্তে বৃদ্ধাশ্রমে তিনি আছেন আসলে জিনিসগুলো শুনতে বড় বেশি কষ্ট হচ্ছে পোস্টটি দেখে আমার অনেক বেশি কষ্ট লাগছে যে একটা সন্তানকে তিনি ছোটবেলা থেকে লালন পালন করেছেন শেষ পর্যন্ত এখন তাকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে সো ব্যাপারটা খুবই দুঃখজনক আর বন্ধুরা যারা আছেন ফেসবুকে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন MD সালাউদ্দিন আইবা আছেন আমাদের সঙ্গে খায়রুল আলম চৌধুরী তানিম আছেন আমাদের সঙ্গে জীবন দাস সাহিল আছেন, তিনি লিখেছেন আই লাভ ইউ মা। আসলে মুখের কথা তো আমরা বলি আই লাভ ইউ মা অথবা আদার্স, আমরা যা কিছু বলি না কেন, কিন্তু কাজ করে কিন্তু অবশ্যই দেখাতে হবে। ছোটখাটো মাকে হেল্প করুন, বাসার কাজে বা আদার্স কোনো কাজে হেল্প করুন, আশা করছি সেটা অনেক বেশি কাজে দেবে। এমডি মাহবুবুর রহমান শান আছেন আমাদের সঙ্গে, আর জে সাদাত আছেন, এমডি আরিফুর রহমান আছেন আমাদের সঙ্গে, আছেন সুদীপ্ত সাহা, রুহুল আমিন আছেন আমাদের সঙ্গে, ক্রিকেট পাগল আলামিন আছেন কুমিল্লা থেকে, আর আছেন আমাদের সঙ্গে সানি সালমান, সানি আছেন অনেকদিন পর আমাদেরকে শুনছেন, ভালো লাগছে। আর আছেন আমাদের সঙ্গে এমডি জুয়েল রানা, প্রিন্স রাজ আছেন আমাদের সঙ্গে, এমডি সাব্বির আহমেদ আছেন, তিনি লিখেছেন লক্ষ লক্ষ সালাম তোমায় মা, নিশা রহমান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে সালিম খান, অচিনাশে আমি আছেন, নাহিদ খান সহ আরো অনেকেই আছেন, অনেক কমেন্ট এবং অনেক এসএমএস আছে, সবার কমেন্ট এবং এসএমএস পড়ব। কিন্তু এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন। 16260 তে অবশ্যই আপনি এসএমএস টি পাঠিয়ে দিবেন এবং ফেসবুকে কানেক্টেড হবেন www.facebook.com/thakfm90.4।
ভালোবাসার বাংলাদেশ।
সীমা রয়েছে আপনাদের সঙ্গে আছে ঠিক রাত দেড়টা পর্যন্ত। আর এই মুহূর্তে যে যেখান থেকে শুনছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা মাত্র চিন করছেন তাদেরকে বলছি, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে ভালোবাসার বাংলাদেশ। এবং ভালোবাসার বাংলাদেশ নিয়ে আমি আর জিমা রয়েছি। এবং আপনার মনের অবস্থাটি এবং আপনি এই মুহূর্তে কি করছেন অবশ্যই আমাকে জানাতে পারেন। জানাতে হলে আপনি আমাকে এসএমএস করুন। এসএমএস করার জন্য আপনার সেলফোনে এসএমএস অপশনে গিয়ে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু ফেসবুক তো আছে, ফেসবুকে কানেক্টেড হবেন www.facebook.com/thakafm90.4 এ। আর আমরা যে পোস্ট দিয়েছি সেই পোস্টে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন। যারা অলরেডি পোস্টটি দেখে নিয়েছেন তারা কমেন্ট করা শুরু করে দিয়েছেন, আর যারা এখনো কানেক্টেড হননি তারা কিন্তু অবশ্যই কানেক্টেড হবেন। আর বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশে থাকছেন একজন মা, থাকছেন আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশে। আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। তার সন্তানদের মানুষ করার পরও তিনি এখন রয়েছেন বৃদ্ধাশ্রমে, কেমন আছেন তিনি সবকিছু আমরা আজকে জানবো ভালোবাসার বাংলাদেশে। আর দেখতে পাচ্ছি অনেকেই আছেন ফেসবুকে আমাদের সঙ্গে, এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে নবীর খান, আছেন আমাদের সঙ্গে ইমরান চৌধুরী আছেন, তিনি লিখেছেন লাইফে মার ভূমিকাটা অনেক আর সেটা কারো দেয়া পসিবল নয়। আইরিয়ে লুই মিস ইউ মা, সবকিছুই তো বুঝলাম ইমরান, মাকে অবশ্যই প্রাধান্য দিবেন এবং মা যেটা বলে অবশ্যই সেটা শুনবেন। মার মতো আসলে কেউই হবে না, মা তো মাই, একদম যেটা স্ট্রেট কাট কথা, মা তো মাই, মার মতো আর কেউই হবে না। মোহাম্মদ কুতুব আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হয় সেটা আমি জানি না, আমার মা আমার পৃথিবী, আসলে সবার মা সবার পৃথিবী, কিন্তু কিছু মানুষ থাকে আসলে তারা মানুষ রূপে কি সেটা আমি জানি না, যারা এইরকম কাজগুলো করে এবং যার কারণে আজ অনেকেই, শুধু আজকে যিনি আসবেন গেস্ট হয়ে শুধু তার মতো না, অনেকেই আছেন, কিন্তু অনেক মা বাবা আছেন যারা বৃদ্ধাশ্রমে আছেন সন্তান থাকা অবস্থায়, তারপরও তাদেরকে কেন বৃদ্ধাশ্রমে থাকতে হবে, আমার প্রশ্নটা সেই জায়গাতেই। আর যারা শুনছেন তারা অবশ্যই এই ব্যাপারগুলো চিন্তা করবেন যে আপনি এখন যত আপনার বয়স হয়েছে, যতটুকু হয়েছে, আপনি একটা সময় বৃদ্ধ হবেন, তখন আপনারও ছেলে মেয়ে থাকবে, তখন আপনার সন্তান যদি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় তখন আপনার অনুভূতিটা কেমন হবে, তখন আপনার সেই ফিলিংসগুলো সেই মোমেন্টগুলো অবশ্যই অবশ্যই চিন্তা করবেন। আশা করছি তারপর আর কোনো কিছুই বলার নেই, সো বন্ধু এই ব্যাপারটা অবশ্যই চিন্তা করবেন। আর যারা ফেসবুকে কানেক্টেড হয়েছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন আরজে সাদাত আছেন, তিনি লিখেছেন পৃথিবীতে যার মা নেই সে বুঝে, আসলে যে জিনিসটা জাননি সে অবশ্যই সেটা মর্মটা বুঝে, তবে থাকা অবস্থায় মর্মটা বুঝতে হয়। কথায় আছে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে, পরে দাঁতটা যখন চলে যাবে তখন বুঝলে কিন্তু কোনো লাভ হবে না, সো মা হচ্ছে ঠিক এমন। সাজিদ মেহেদি আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে হুসাইন আছেন, এমডি মোবারক আছেন আমাদের সঙ্গে, এমডি মামুন আছেন, এমডি রাজু আহমেদ আছেন, অতল ভৌমিক হৃদয় আছেন আমাদের সঙ্গে, আকাশ মেঘলা আছেন, এমডি হানিফ আছেন আমাদের সঙ্গে, সাইদ খান নিলয়, এমডি নুরুল ইসলাম, সোহাগ খান আছেন, এমডি মাহমুদুল হাসান বকুল আছেন আমাদের সঙ্গে, রুহুল আমিন আছেন, বিকাশ কুমার সরকার আছেন ঢাকা থেকে, আর আছেন আমাদের সঙ্গে ক্রিকেট পাগল সাব্বির আছেন গাজীপুর থেকে, আছেন কাজী রানা আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ রাসেল হোসেন সহ আরো অনেকেই আছেন। আর যারা 16260 তে এসএমএস করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সোহেল আছেন আমাদের সঙ্গে টঙ্গী থেকে, আর আছেন আমাদের সঙ্গে সুবীর গাজীপুর থেকে আছেন, মনপুর আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে সাইফুল ইসলাম, সাজিব আছেন, সাজিব মোল্লা আছেন আমাদের সঙ্গে, এমডি মোশারফ হোসেন আছেন নরসিংদী থেকে, মিশু আছেন আমাদের সঙ্গে, কাল তার বার্থডে তাকে উইশ করে দিতে বলেছেন। মিশু আপনাকে অনেক 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 জন্মদিনের শুভেচ্ছা অগ্রিম আপনাকে দিয়ে দিলাম, কারণ কালকে তো উইশ করতে পারছি না, আর আশা করছি আপনার প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন অনেক 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 ভালো কাটবে। সাদাত হোসেন সিং তো আছেন আমাদের সঙ্গে নবগঞ্জ থেকে, আর আছেন আমাদের সঙ্গে মিতা আক্তার কুমিল্লা থেকে আছেন, মিতা আক্তার আছেন তিতাস গাজীপুর থেকে, তিনি স্টুডেন্ট। এবং অনেকেই আছেন যারা ভালোবাসার গল্প বলতে চাচ্ছেন, কিভাবে পাঠাবেন জানতে চাই। দিয়েছেন, তাদেরকে বলছি বন্ধু ছোট্ট যে কাজটি করতে হবে, আপনি এস এম এস টি পাঠিয়েছেন ঠিক আছে, কিন্তু আরেকটি কাজ যেটা করতে হবে, আপনার নামটি লিখবেন, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। শফিকুল ইসলাম আছেন হাজারিবাগ থেকে, তানিশা আছেন আমাদের সঙ্গে, সুবর্ণা আছেন, আরো আছেন আমাদের সঙ্গে, সাইদুল কবির আছেন আমাদের সঙ্গে, তানহা আছেন, আনিস আছেন আমাদের সঙ্গে 2500 থেকে, হৃদয় আছেন আমাদের সঙ্গে, আরো অনেকেই আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এস এম এস পাঠাচ্ছেন, আর যারা এখন এস এম এস পাঠাননি অবশ্যই এস এম এস পাঠাবেন 16260 তে, আর ফেসবুকে কানেক্টেড হবেন www.facebook.com/thakfm90.4 এ। আর বন্ধুরা আমি কিন্তু নিয়মটি জানিয়ে দিয়েছি, যারা আমাদের হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান তাদের যে কাজটি করতে হবে আবার আমি জানিয়ে দিচ্ছি, আপনার নামটি লিখবেন, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানের সঙ্গে, থাকুন অবশ্যই এস এম এস করবেন 16260 এবং ফেসবুকে কানেক্টেড থাকবেন www.facebook.com/thakfm90.4 এ।
ছাড়া জীবনের নিবনে মাহিন এলো। মায়ের ব্যথা যে বোঝে না, দুঃখী হওয়া তার সাহায্যে না। মায়ের ব্যথা যে বোঝে না, দুঃখী হওয়া তার সাহায্যে না। তোমার আবার সবার দুঃখে দুঃখী হয় একজনে, দুঃখী হওয়া তার সাহায্যে না। তোমার আমার সবার দুঃখে দুঃখী হয় একজনে, সে তুই আমার মা শুক্রবারের এই সন্ধিক্ষণে যারা ভালোবাসার বাংলাদেশে এই আয়োজনের সাথে সম্পৃক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং কিছু কমেন্টস নিয়ে নিয়ে মা দেন ফাইনালি আজকের আমন্ত্রিত অতিথিকে সাথে নিয়ে আমরা আজকের ভালোবাসা বাংলাদেশের পথ চলা শুরু করব।
আপনি অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হবেন, আর আমরা যে পোস্ট দিয়েছি সেই পোস্টে লাইক দিয়ে আপনি আপনার কমেন্ট করবেন। অলরেডি অনেক অনেক কমেন্ট চলে এসেছে। মাইনুল খান আছেন আমাদের সঙ্গে, সোহেল রানা আছেন, মানিক বিশ্বাস সঞ্জিজ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে আর যে অতল ভৌমিক হৃদয় আছেন তিনি তার মাকে নিয়ে আমাদেরকে শুনছেন, অনেক ভালো লাগলো, আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। জাহিদ দেওয়ান আছেন আমাদের সঙ্গে, ফরহাদ মোল্লা আছেন কুমিল্লা থেকে, রেড অ্যাঞ্জেল আছেন আমাদের সঙ্গে, ভালোবাসার ফেরিওয়ালা আরমান আছেন কুমিল্লা থেকে। আরমান আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, আশা করছি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তো ফজল ইসলাম রাজু আছেন, আতিকুর রহমান আছেন আমাদের সঙ্গে, জাহিদ দেওয়ান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ইভানা ফয়সাল আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন সত্যি আমি মাকে অনেক ভালোবাসি, আমি আর আমার মা একসাথে গুরু আপনাকে শুনছি, অনেক ধন্যবাদ ইভানা এবং আন্টির জন্য, আন্টিকে অনেক 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 ভালোবাসা রইল আন্টির জন্য, এবং আশা করছি আপনারা অনেক অনেক বেশি ভালো থাকবেন। ডিজি রুবেল আছেন আমাদের সঙ্গে, মিনা আক্তার আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমিন হোসেন, সাজিদ মেহেদি আছেন, রেসির আকিব আছেন আমাদের সঙ্গে, রফিকুল ইসলাম আছেন, ডোন্ট ক্রাই বয় ইব্রাহিম আছেন, মামিনুর রহমান আছেন, মামুনুর রশিদ আছেন আমাদের সঙ্গে, এম এইচ মাসুম সহ আরো অনেকে আছেন। বন্ধুরা আপনি কিন্তু অবশ্যই আপনার কমেন্টে আমাদেরকে পাঠিয়ে দিবেন ফেসবুকে www.facebook.com/thakafm90.4।
মাকে ঘিরে প্রার্থনা দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করি, যেখানে মায়ের প্রার্থনার জন্য স্রষ্টা তার বান্দাকে শিখিয়ে দিচ্ছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা, তুমি তোমার মায়ের জন্য বাবার জন্য এভাবে প্রার্থনা করো যাতে তারা যেভাবে তোমাকে পরম যত্নে লালন করেছেন ঠিক সেভাবে তারা যেন স্রষ্টার কাছে তত বেশি নিরাপদ এবং শান্তিতে থাকে। শ্রীমদ ভগবত গীতার সেই শ্লোক সবসময় আমি স্মরণ করতে পছন্দ করি। কি চমৎকার ভাবে উঠে এসেছে কথাগুলো, পিতা ধন পিতা সর্গ পিতহি পরমন্তপ পিতরি পিতিমাপন্নে প্রেহন্তে সর্বদেব জননী জনভূমিশ্চ স্বর্গাদৌপি গরীয়সী। বাইবেল বেদ যেখানে আপনি যান, সমাজ বিজ্ঞানীদের কাছে বা তেমন কোনো ভালো মানুষের কাছে, সবাই হয়তো বিভিন্নভাবে পড়বে। বহু বছরের প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পরিমার্জিত যে রূপ বাঙালি সংস্কৃতিতে আজ ধারণ করেছে তার সবচেয়ে বড় যদি কোনো উপসর্গ থেকে থাকে, তার যদি সবচেয়ে বড় কোনো শক্তির জায়গা থেকে থাকে, তা হচ্ছে আমাদের পারিবারিক বন্ধন, আমাদের সামাজিক বন্ধন, মাকে ভালোবাসার যে শক্তি, বাবাকে ভালোবাসার যে শক্তি, সন্তানের সাথে বাবা মার যে অদ্ভুত এক অনন্য সাধারণ কেমিস্ট্রি, সেটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমরা যে সময়টাতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে ফলো করতে গিয়ে আমাদের পরিবার পারিবারিক বন্ধনগুলোকে আলগা করে দিচ্ছি, ঠিক সেই মুহূর্তে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মানুষও ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছে। তারা বলবার চেষ্টা করছে পকেটের চাইতে অন্তরের শক্তি অনেক বেশি। পৃথিবীতে জয় হোক ভালোবাসার, যে ভালোবাসা বিভিন্ন সময়ে সন্তানের হাত ধরে আসে, যে ভালোবাসা সে মা অথবা বাবার হাত ধরে, যে ভালোবাসা সে ভাই অথবা বোনের হাত ধরে, যে ভালোবাসার উৎপত্তি হয় প্রিয়তম কোনো মানুষের হাত ধরে। পৃথিবীর একটা মাত্র জিনিস এক্সিস্ট করবে পৃথিবীর ধ্বংসের আগ অবধি, তার নাম ভালোবাসা। সে ভালোবাসার পূজারি আমরা হতে চাই, সে ভালোবাসার ফেরিওয়ালা গুরুহেতুশাম তোমাদের কাছে হাজির বন্ধু। তোমাদের ভালো লাগুক আর না লাগুক, আজকের পৃথিবী এত বেশি আনরেস্ট, আজকের পৃথিবী সে প্রয়োজনের চাইতে এত বেশি ফাস্টার, সে ফাস্টার পৃথিবীতে আমি সে অনেক পুরাতন আমলের মানুষ, পুরাতন খেয়ালাতের মানুষ, বারংবার তোমাদের কাছে ভালোবাসার কথা বলে যাব। এ ভালোবাসার ফেরিওয়ালা সে মনে করে তোমাদের এই মাইক্রোফোন ব্যবহার করে বারংবার তোমাদের কাছে ভালোবাসার কথা বলবে। আজ এক মাকে নিয়ে হাজির হয়েছে তোমাদের কাছে, যে মায়ের কাছে চোখ মেলানোর মতো ধৃষ্টতা আমার নেই। অফিয়ারে যতক্ষণ পর্যন্ত তার সাথে ছিলাম কোনো না কোনো ভাবে আমি ইংগেজ থেকেছি, নিজেকে রেখেছি, কারণ তার সাথে কথা বলার, তার সাথে চোখ মেলামার শক্তি সাহস কোনোটাই আমার নেই। সেই যোগ্যতাও আমি হারিয়ে ফেলেছি, কারণ যাদের প্রচন্ড ভালোবাসায় তিনি শিখতে হতে পারতেন, যাদের দারুণ মহব্বতে তিনি সত্যিকারের মায়ের আসনে যেখানে আসীন হয়ে থাকতে পারতেন সে জায়গাতে তিনি নাই। এটি নির্দিষ্ট কোনো ব্যক্তিবিশেষের ব্যর্থতা আমি বলবো না, ব্যর্থতা আমাদের সকলের, ব্যর্থতা আমাদের সেই পরিবেশের বা সেই সমাজের, যে সমাজ আমাদেরই নিজেরই অন্তরালে দিনকে দিন পরিবর্তিত হয়ে ক্ষয়িষ্ণু এক রূপের দিকে চলে গেছে। আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি সেই মাকে, যে মাকে নিয়ে আগামী কিছুক্ষণ সময় আমরা একসাথে থাকব আজকের এই ভালোবাসার বাংলাদেশে। আজকে এই মাকে নিয়ে আসার একটাই কারণ, তিনি একটা কোষ্ঠী পাথরের মতো। অ্যাকচুয়ালি আমরা কোন জায়গাতে আছি, কোন জায়গাতে থাকার কথা ছিল, আমরা যে বহুবার বহুভাবে বাঙালি হিসেবে, মানুষ হিসেবে বা আস্তিক হিসেবে নিজেদেরকে গর্বের জায়গায় বারংবার তুলে নিয়ে যাই, আসলে আমরা সেই জায়গাতে আছি কিনা সেটা আজকে সেই কোষ্ঠী পাথরের সামনে আজকে নিজেদেরকে একটু মিলিয়ে নেওয়ার সময় এসেছে। কারণ আমি যতদূর জানি যে বাংলাদেশের এই পার্সপেক্টিভে আস্তিক মানুষের সংখ্যা প্রচুর, এত আস্তিকের ভিড়ে এত দুর্নীতি কেন, এত আস্তিকের ভিড়ে এ ধরনের মানবিক মূল্যায়নের জায়গাটা দিনকে দিন নিচের স্তরে নেমে আসছে কেন, সেই সবকিছুই আজ মিলিয়ে নিতে হবে। আজকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি সেই মাকে, আপনাকে স্বাগত জানাই ভালোবাসার বাংলাদেশে।
ধন্যবাদ।
আমি যারা এখন এই মুহূর্তে শুনছেন দেশ এবং দেশের বাইরে থেকে, অনেকেই অলরেডি পোস্টটি দেওয়া হয়েছে, মায়ের সাথে আমার ছবিও আছে সেই পোস্টে, বিভিন্নভাবে সবাই লাইক দিচ্ছেন, কমেন্ট করতেছেন, কিন্তু সবাই জানতে চান যে আসলে আপনার জীবনের একদম শুরু থেকে আজ অবধি চলে আসা এই যে পুরো জীবন, পুরো ঘটনাটা উঠে আসুক আপনার উপস্থাপনায়, সেইভাবেই সবাই জানতে চাই। সো আপনি আপনার মতো করে যদি একটু শুরু করেন।
ছোটবেলা থেকে মানুষ হয়েছি, আব্বা মার স্পর্শে পড়াশোনা ভালো ছিলাম, বৃত্তি পেয়েছি, তারপর ছোটবেলা থেকে স্বরবর্ণের সাথে সাথে সারেগামও শিখেছি, কোনোদিন গান বা পড়াশোনায় দ্বিতীয় হইনি। আস্তে আস্তে পড়াশোনা শেষ করে শেষের দিকে ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সে চান্স পেলাম।
কোন সন তখন
তখন 70-এ ইন্টারমিডিয়েট শেষ করলাম, তারপর তো যুদ্ধ হয়ে গেল, তারপর আমরা সঠিক সময় না আমরা 72-এ ভর্তি হলাম। তারপর পড়াশোনা শেষ হওয়ার আগেই বিয়ে হয়ে গেল, ছেলে মেয়ে বড় হলো, তারা এস্টাবলিশড, ভালো আছে তাদের মতো জায়গায়। তখন হাজবেন্ড মারা গেলেন, ডাক্তার ছিলেন।
আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সে ভর্তি হলেন 1972-তে, তারপরে পড়ালেখা চলাকালীন সময় আপনার 74-এ আপনার বিয়ে হলো। আপনার সাংসারিক জীবন এগুলো নিয়ে একটু কাইন্ডলি আমাদেরকে একটু যদি ডিটেলসে বলেন, তারপর প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, এগুলো নিয়ে আপনি যদি একটু তাদের সম্বন্ধে একটু বলেন সবকিছু। 74-এ আপনার বিয়ে হলো তাই তো?
জি।
তারপর
তারা তাদের জন্য আমরা যতটুকু করেছি তারা মানুষ।
আপনার সংসারে প্রথম সন্তান আসলো বিয়ের কতদিন পর?
এক বছর পরে।
এক বছর? এটা কি ছেলে ছেলে ছিল? ছেলে না মেয়ে সন্তান?
মেয়ে
সন্তান। আচ্ছা, ওই অনুভূতিগুলোর যদি কিছুটা আপনি রিকল করতে পারেন, কারণ এখানে সবাই আপনার কথা শুনবার জন্য একদম উন্মুখ হয়ে আছে, কেমন ছিল ওই মুহূর্তগুলো, কেমন ছিল আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার সংসারটা যখন আপনি শুরু করলেন? তখন তো আপনার বয়স খুব বেশি না, আপনি বলছিলেন যে সবে অনার্স ভর্তি হয়েছেন, তার পরপরই আপনার বিয়ের এই সম্পর্কে জড়িয়ে পড়া।
থার্ড ইয়ার
ঢাকা ইউনিভার্সিটি। সো ওই সময়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স পড়া, এটা একটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আমাদের আজকের ভালোবাসা বাংলাদেশের যিনি অতিথি, যিনি আজকের হটসির অলঙ্কৃত করেছেন, তিনি এমনই একজন গুণিমা। জি, তারপর আপনি বলছিলেন 74-এ বিয়ের পরপরই 75-এ আপনার প্রথম সন্তান আপনার কোল জুড়ে আসলো, মেয়ে সন্তান। তখনকার ওই মুহূর্তগুলো, আপনার স্বামীর মুখে প্রথম রিয়াকশন কি ছিল, কি বলছিলেন তিনি, এগুলো একটু ডিটেলস আপনার কাছ থেকে শুনতে চাইব।
সবাই তো বাবা হতে, বাবা তো মায়ের মাধ্যমেই হয়।
এক্স্যাক্টলি,
এটা বাবারও প্রতীক্ষা থাকে, যেমন বাবার কুলে সন্তান, এটাও একটা বিরাট ব্যাপার। বাবাও যেমন ভালোবাসে, মাও ভালোবাসে।
সন্তান কি আপনার তখন বাসাতেই হয়েছিল নাকি কোনো ক্লিনিকে? ওকে, প্রথম যখন সন্তানের মুখ দেখলেন
তখন তো প্রথমে তো মায়ের কোলে, আমার মায়ের কোলে।
আচ্ছা আচ্ছা।
কারণ আমার তো তখন বেটে, আমরা বেশিরভাগই মাই আমাকে, আমার সন্তানকে পালন করেছে। সেই মা অবশ্য এখন নেই, দু বছর আগে মারা গেছেন। মার কোলেই আমার সন্তান বেশিরভাগই, আমি পড়াশোনা বা অন্য কিছু করলে, চাকরি করলে মার কাছেই বেশিরভাগ রাখতাম, কিন্তু বর্তমানে তো সেটা নেই, খুব একটা হয় না সেটা। বর্তমান আর অতীতের মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে, এখন পৃথিবী এই যে অনেক যুগে পাল্টে গেছে। আমরা শুধু বিদেশিটা ফলো করি, কিন্তু আমাদের যে আন্তরিকতা, একই পরিবারে যৌথ পরিবার, এটার মধ্যে এত সৌন্দর্য। আমি তো মনে করি যে আমাদের এই চাকচিকে ভরা এই শহরের পরিবেশের চেয়ে যখন দেখি যে পাশে যে বস্তিগুলি, ওগুলি দেখলে আরো ভালো লাগে আমার কাছে। মানে ওরা একত্রে আছে, ধরেন একজনে চাকরি এক বাসায় কাজ করতে গেল, তখন ওই বাচ্চাটা আর একজনের কাছে রেখে যায়, তারা কিন্তু যত্নে পান করে, কিন্তু আমাদের মধ্যে সে আন্তরিকতা নাই, নিজেদের পরিবারের মধ্যে নাই, আর এক পরিবার আসবে কোথেকে? আমি তো মনে করি আমাদের চেয়ে ওরা ভালো আছে, ওদের মধ্যে অন্তর আছে, আমাদের মধ্যে নেই। আমরা কংক্রিটের মধ্যে চলে গেছি, কংক্রিট পাথর, এখানে মন জিনিসটা উঠে গেছে। এই যে গঙ্গা নজরুলের একটা গান আছে, গঙ্গা সিন্ধু নর্মদা বহিয়া চলেছে আগের মতোই, কিন্তু সেই কই সে আগের মানুষ, কই বহিয়া চলেছে আগের মতোই, কই সে আগের মানুষ।
শুনিনা আপনার মুখে গান, আপনি, আমি জানি যে আপনি খুব ভালো গান গান, আপনার স্পেশালিটি কি নজরুল সঙ্গীত নাকি যে কোনো গানই গানের চেষ্টা করেন?
গানই গিয়েছে, কিন্তু আমরা স্পেশালি নজরুল সঙ্গীত
শুনি না, নজরুল সঙ্গীত ফিরিয়া যদি সে আসো এটা কি দুই লাইন গুনগুনিয়ে গাওয়া যাবে আপনার পছন্দের যে কোনো গান?
আচ্ছা,
ওই গানটা বললাম যেহেতু গানটার প্রতি দুর্বলতা আমার একটু বেশি, এই কারণে ফিরিয়া যদি সে আসে আমারই খোঁজে ঝরা গোলাপে। আচ্ছা, নো প্রবলেম, আপনার পছন্দের কোন একটা বা নজরুল সঙ্গীত ছাড়া অন্য কোনো গানও যদি আপনি গাইতে চান প্লিজ।
ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি, হাই সন্ধ্যায় রহি রহি কাঁদি উঠে সকরুণ পুরবি, আমারে কাঁদায় হাই সন্ধ্যায়।
দারুণ, অনেক সুন্দর। ভালোবাসার মানুষকে ঘিরে সেই স্মৃতিগুলো তো অবশ্যই সবসময় মনের মধ্যে ভিড় করে না। তিনি কি বলতেন যখন গান শুনতেন, আর তিনি আপনার গলায় কি ধরনের গান বেশি শুনতে পছন্দ করতেন?
উনি তো সব ধরনের গানই, আমাকে যখন ঢাকা ভার্সিতে ছিলাম
পরিচয়টা কিভাবে,
আমাদের আগে পরিচয় ছিল না, তবে আমি তো অনুষ্ঠানে গান গেতাম, কম্পিটিশনে গান গেতাম, তখন বাসায় এসে দেখে তখন আমি ওই আমার ছোট হুট করে আব্বা ডাকলো যে তোমার বাসায় আসতে হবে। আমরা ওই যশোর ঢাকা থেকে, আব্বা ছিলেন তখন যশোর ছিলেন, ডিএসপি ছিলেন কারবালা কলোনিতে, আমরা ওই আব্বা ওই একবার যাবে আবার নিয়ে আসবে, আব্বা ওই হেলিকপ্টারে করে আসতাম, তারপর আবার ওখানে আবার যেতাম হেলিকপ্টার করে। আমার ছোট বোন আর আমি একসাথে এক জায়গায় পড়তাম,
হেলিকপ্টারে যেতেন আবার হেলিকপ্টারে আসতেন।
হ্যাঁ, ওই খুলনা পর্যন্ত, খুলনা থেকে আবার।
বাবা তো ডিএসপি ছিলেন তখন।
জি জি। তারপর ওই
জীবনের অনেক বর্ণাঢ্য রূপ আপনি কাছ থেকে দেখেছেন। জি, আপনি বলছিলেন আপনার।
তারপর আমার হুট করে আমার বুঝতে পারি না যে ব্যাপারটা কি, কে আসবে একটা গান গাইতে হবে, না আমার ছোট বোনটা আবার সামনে, এক বোন সামনে হামনে মেনে দিল, ছোট বোনটা কানে কানে বলল বধুয়া নিদ নাহি আঁখে পাতে টাকা।
সেদিন যখন দেখলেন কেমন দেখলেন?
ওদিকে তাকানো হয়নি, যাই হোক।
আচ্ছা,
তারপর উনি হঠাৎ করে দেখি যে উনি নেই, কোথায় গেল। অবশ্য বধুয়া গানটা আমার খুব ভাল লাগতাম, গাইতাম আমাদের ওখানে কয়েকজন, আমি মূলে নজরুল সঙ্গীতে গাইতাম, কিন্তু ওই যে কোনো গান আমি তুলতে বেশি সময় লাগতো না, বিশেষ করে রাগ প্রধানকে। তারপর দেখলাম নেই নেই, কি ব্যাপার, উনি আংটি নিয়ে চলে আসলেন।
বধুয়া গানটা এমন কি গান, গানের মধ্যে এমন কি আছে যে একদম
হয়তো অনেক বেশি সুন্দর হয়েছিল, এবং একটু আগে গানটা যেটা করলেন ওটাও কিন্তু অসাধারণ
অসাধারণ, এবং যে যে গানটা ওই ভদ্রলোককে বাধ্য করেছে আংটি পর্যন্ত নিয়ে আসতে, একটু শুনি গানটা দিলাই।
এখন সেরকম হবে,
নো প্রবলেম, নো প্রবলেম, আমরা শুনি। এটা তো গান গাওয়া বা না গাওয়া না, স্মৃতির রোমান্থন করা।
তখন বয়স ধন 22, আর এখন তো
নো প্রবলেম, আমরা ওই মুহূর্তে যাওয়ার চেষ্টা করছি আপনাকে নিয়ে
62 এর উপরে। বধুয়া নিদ নাহি আঁখি পাতে, আমিও একাকী তুমিও একাকী, আজি বাদল রাতে নিদ নাহি আঁখি পাতে।
আচ্ছা, ভেরি গুড। এবং গান গাচ্ছেন হঠাৎ খেয়াল করলেন যে ভদ্রলোকের জন্য গান গাওয়া শুরু হয়েছে, সে নাই
না, শেষ করার শুনি,
শেষ করার পর পরই সে নাই দেন। তারপরে
তারপর তো হুট করে বিয়েটি হয়ে গেল।
না না, তারপরে ফিরে আসলেন আংটি নিয়ে, রাইট? আংটি নিয়ে কি বলতেছেন বা কি কথোপকথন কতটুকু
আমার গার্জিয়ানের মাধ্যমে
কি শুনলেন আপনি তখন? তখন আপনি কি জানতে পেরেছেন যে ভদ্রলোক কি কামে তার আগমনে বাসায়?
পরে সবই শুনলাম,
এর মাঝে কি একবার তার দিকে চোখ তুলে তাকানো হয়েছিল?
হ্যাঁ,
কেমন দেখেছিলেন?
উনিও ছিলেন,
বাই দ্য ওয়ে, যারা আমাদের
অ্যাপ্লাইড ফিজিক্স এ পড়তেন, মাস্টার্স করতেন অ্যাপ্লাইড ফিজিক্স এ।
আমরা আমাদের অতিথির বর্ণনা দেওয়ার চেষ্টা করি আজকের, ইনফ্যাক্ট এটা তো ভিজুয়াল মিডিয়া না, এটা যেহেতু অডিও মিডিয়া, সো আমাদেরকে বলতে হয় যিনি হট সিটে বসেন তার বর্ণনা দিয়ে, যাতে করে পিপল তার মনের মধ্যে একটা 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 ইমেজ তৈরি করতে পারে, তাহলে মানুষের কমিউনিকেট করতে সহজ হয়। আমি বহুদিন বাদে ষাটোর্ধ, আপনি বলছিলেন আপনার বয়স 62, রাইট? ষাটোর্ধ কোন মানুষকে এত চমৎকার, এত পরিপাটি, এত স্মার্ট দেখলাম বহুকাল বাদে। বলতে আমি ইন্দিরা গান্ধী টাইপ একটা ফ্লেভার কেন জানি ওনার চোখে মুখে, ওনার অ্যাটিটিউডে, ওনার হেয়ার স্টাইলে, সবকিছুতে মিশে আছে দেখে আমার কাছে তাই মনে হচ্ছে। ছবিতে কিন্তু আমার বন্ধুরা কেউ বুঝতে পারবে না,
কারণ যে ছবিটা ফেস টু ফেস দেখছি,
এক্স্যাক্টলি যে ছবিটা দেয়া হয়েছে সেটি হচ্ছে যে একটু আলো কম ছিল এমন একটি জায়গা,
যেখানে
হ্যাঁ যেখানে পরিষ্কার ছবিটা আসেনি। সো ইনি হচ্ছেন আমাদের আজকের হট সিট অলঙ্কৃত করেছেন একজন মা, যার বয়স উনি বলছিলেন যে 62, সেটি বয়সের সাথে তার সৌন্দর্য কোনোভাবেই ম্রিয়মান হয়নি, সেটি তাকে দেখে আমি বুঝতে পারছি। জি, আপনি বলছিলেন যে আপনার সেই ভদ্রলোককে দেখলেন এবং বেশ হ্যান্ডসাম ধরনের একজন মানুষ, যে মানুষটার সাথে পরবর্তীতে আংটি নিয়ে এসেছে, হ্যাঁ, তারপর থেকে বিয়ের বিয়ের কথাবার্তা দেন, বিয়ে
এক মাস হয়ে তো, শ্রাবণ মাসেই,
শ্রাবণ
26 জুলাই।
বিয়ে পরবর্তী কোন অনুভূতির কথা মনে আছে? কোথায় গেছিলেন আপনারা বেড়াতে?
হ্যাঁ, উনি তো মংলাতে প্রথমে বদলি হলেন, ব্যাংকের ম্যানেজার ছিলেন রূপালী ব্যাংকের, তারপর ওখানে মংলা, তারপর লাস্ট শেষ খুলনা, তারপর ঢাকাতে আসলাম, ভূতের বলি ছিলাম।
আপনার সেই ভদ্রলোককে অনেক বেশি রোমান্টিক প্রকৃতি ছিলেন, কারণ গান শুনে যে, আর
গান তো মনে করি যে যদি সেরকম গাওয়া হয় প্রত্যেকটি মানুষের ছুঁয়ে যাবে।
অলরেডি কিন্তু অনেক কমেন্ট চলে এসেছে যে মার গানটা আসলে অসাম হয়েছে এবং অসাধারণ। আহমেদ জুবাই লিখেছেন, যেটা আমি মাত্র বললাম, যে মায়ের গানের গলাটা অসাম। সৈয়দ নবীন আছেন আমাদের সঙ্গে, মোজাম্মেল হোসেন, তিনিও লিখেছেন যে অনেক 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 সুন্দর গলা, যে এই এজে এত সুন্দর গলা উনি বিশ্বাসই করতে পারছেন এবং মিলাতে পারছেন না ছবি দেখে, যদি তিনি ফেসবুকে আছেন তিনি মিলাতে পারছেন না যে আসলেই সম্ভব কিনা। আর আছেন আমাদের সঙ্গে এমডি আলতাফ সরকার, এমডি সালাউদ্দিন আরবি, তিনিও লিখেছেন অসাধারণ গানের গলা। আবুজ মেয়ে আছেন আমাদের সঙ্গে, নজরুল ইসলাম আছেন, নিয়ামতুল্লাহ, আবদুল্লাহ মান্নান, ট্রি ডিজি রুবেল আছেন, ড্রিম বয় রকন আছেন আমাদের সঙ্গে, আশরাফুল ইসলাম আছেন, তিনিও লিখেছেন যে অসাধারণ গলা। এবং নজরুল সঙ্গীত গাওয়াটা কিন্তু অনেক টাফ, রবীন্দ্রসঙ্গীত খুব ইজিলি, যেটা আমার মনে হয় যে হয়,
কিন্তু সহজ না অ্যাকচুয়ালি, বাট সবই সহজ যদি তাদের মধ্যে সত্যি সেই প্রতিভাটা থেকে থাকে। এবং নজরুলসঙ্গীতের মধ্যে আসলে ওই সুরে লাগানোটা, তাল বা লয় যেটা বলে, সেটা মেইনটেইন করাটা স্টাফ।
কিন্তু নজরুল বলেন, রবীন্দ্র বলেন, আপনাকে সুরের মধ্যে দখল আনতে হবে,
না হলে
এটা আসবে না।
সো আমরা মাঝে মাঝে কিন্তু ওনার গান শুনতে চেষ্টা করব, বিভিন্ন সময়ের কথা হয়তো আসবে, তখন সেই সময়ের রিলেটেড গানগুলো আমরা শুনবার চেষ্টা করব। আপনি বলছিলেন যে তার সাথে চাকরির প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা গমন, দেন ফাইনালি বিয়ের বছরখানিকের মাথায়, বছর না ঘুরতেই আপনার প্রথম সন্তান, কন্যা সন্তান পৃথিবীতে আসলো, দেন আপনার রিয়াকশন কেমন ছিল, তার তাকে নিয়ে আপনার পথচলাটা কেমন ছিল?
পথচলা তো আমি খুলনাতে যখন ছিলাম তখন আমি ওই বাচ্চা পড়াশোনা করতে হবে আর অনার্স সাবসিডি দেওয়ার পর আর অনার্সটা দেওয়া হয়নি, তখন আমার হাজবেন্ডরা বলে পাস করছে দাও, উনি আমাকে হেল্প করেছেন যথেষ্ট, উনি কিন্তু ভালো নোট করে দিতেন ফিজিক্সের পরে। তারপর খুলনাতে সিটি কলেজ ভর্তি হলাম, পাস করছে বিএসসি, বাইদ্যবাই হলো না। আমার শ্বশুর বললেন যে পরীক্ষার আগে টেস্ট দিলাম, টেস্টে তিনটাতেই লেটার ছিল রেজাল্টে, আমার শ্বশুর বললেন এ বয়সে পড়াশোনা কিসের, হলো না। শুধু তাই না, আরো অনেক ঘটনা ঘটছে, এগুলো না বলাই ভালো। পাস্ট ইজ পাস্ট।
জি, তারপর পড়ালেখা মোটামুটি শেষ, গান বাজনাও কি তখন বন্ধ হয়ে গেল?
গান বাজনা বন্ধ হয়নি, গানটার পর গান শুধু না, আমি আরো অনেক কিছু করতাম।
যেমন
যেমন শিশু একাডেমির টিচার ছিলাম, রেডিও সেন্টারে গান গাইতাম, ওদিকে পড়াশোনা করতাম, ওদিকে আবার ওই সিঙ্গার সেলাই স্কুলের টিচার ছিলাম, শিশু মনোজগত থেকে টিচার ছিলাম, ছেলে মেয়েদের নিয়েও আবার ওই যে তখন খুলনাতে ওই যে সিঙ্গার সেলাই স্কুলের অফিসটা ছিল ওইটা কিন্তু মেইন অফিস, তা আমি যা আমি তো ওখানেই শিখেছি সিঙ্গার থেকে ফার্স্ট, ওখানে আবার গ্রেড দেয় আর কি, ফার্স্ট ডিভিশনে পেয়েছিলাম ফার্স্ট ক্লাস আর কি। তারপর ওখানে যে টিচার ছিলেন আমার, উনি কিন্তু খুব ভালো ছিলেন আমাকে, ওনার হাজবেন্ড আবার জনতা ব্যাংকের ম্যানেজার ছিলেন, উনি আমাকে যথেষ্ট স্নেহ করতেন। তারপর কিন্তু আমাদের পরিবেশের কথা একটু বলার দরকার আছে। হ্যাঁ, উনি কিন্তু ভালো ছাত্রী, উনিও বিএ পাস, তো ওনার হাজবেন্ড হুট করে মৌলবী হয়ে গেলেন আর কি, তা ওনাকে কিছু করতে দেবে না, তখন ওনারও কষ্ট লাগছে, বলে কি যে আমাকে কেন জানি বললেন যে তুমি এটা গ্রহণ করো ওই পদটা, তা আমি সত্যি সত্যি ওই সিঙ্গার টিচার হলাম আর কি। তাই আমি ভাবতেছি যে মানুষ ক্যারিয়ার কিন্তু শুধু ছেলেদের না, মেয়েদেরও আছে, শুধু তাই না, গড়ে দেখবেন প্রতিটা ফ্যামিলিতে ছেলেদের চেয়ে মেয়েদের ক্যারিয়ার ভালো এবং তাদের অ্যাটেনশন ভালো। যেকোনো অফিসে যান, মেয়েরা মাইনরিটি কাজ করে ছেলেদের চাইতে, কেন ছেলেদের স্বাভাবিক এই দুরন্তপনা আছে, বাইরে তো ছোট একটা বাচ্চা দেখবেন ছেলে আর মেয়ের মধ্যে অনেক পার্থক্য, ছেলেদের একটা বাই গড বলেন নেচার বলেন এটা হবেই, তো সুতরাং মাইনরিটি কিন্তু মেয়েরাই কাজ করে সব কাজে, শুধু রান্না বলে না, বাবুর্চি বড় বড় হোটেলে বাবুর্চি ছেলেরাই, কিন্তু ওই সুন্দরভাবে কাজ করতে গেলে মেয়েরা মেয়েদের সাথে তুলনা হবে না
অবশ্যই।
হ্যাঁ, তোর ক্যারিয়ার ক্যারিয়ার এইভাবে আমাদের মূলেই নষ্ট হয়ে যায়। বেগম রোকেয়া সেই কোন যুগে ছিলেন, আমরা কিন্তু এখনো তার স্বপ্নকে সম্পূর্ণভাবে পূরণ করতে পারি না, তবে ভাল লাগে বাসে যখন মাঝে মাঝে যাই, তখন যখন দেখি যে সুন্দর সুন্দর মেয়েরা সুন্দর করে অফিসে যাচ্ছে, অফিসাররা বাসে করে, খুব ভাল লাগে যে এই তো আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে,
এক্স্যাক্টলি চেঞ্জ হচ্ছে সব।
হ্যাঁ, সব পূরণ হচ্ছে। কিন্তু এর মধ্যে আরেকটা কথা, এই যে বাচ্চারা মহিলারা যাচ্ছে, মেয়েরা যাচ্ছে চাকরি করতে, বিয়ে হবে, তারপর যে সন্তান হবে, তাদের কি করবে, তাদের ক্যারিয়ার কি নষ্ট করে ফেলবে? আমার মতে যে আমার নিজের থিওরি থেকে ডে কেয়ার ওল্ড হোম দুইটা পাশাপাশি করা যায় না। আমার কিন্তু এরকম একটা কর্মপদ্ধতি ছিল, নাম দিয়েছিলাম নিষ্ঠা, মানে একটা প্রজেক্ট ছিল, ওর মধ্যে ডে কেয়ার প্লাস বৃদ্ধাশ্রম একসাথে, কিন্তু ওই নিষ্ঠা মানে নিষ্ঠাবান হতে পারিনি আর কি। 2000 সালে কর্মপদ্ধতি লিখেছিলাম, অবশ্য নারী মৈত্রীতে ওখানে চেয়েছিলাম, দিয়ে এসেছিলাম, এখন দেখি কিছু কিছু হচ্ছে আমার কর্মপদ্ধতি, মানে কর্ম যে লিখেছিলাম বলে কাজ হচ্ছে, কিন্তু আমি পাইনি, যাই হোক হচ্ছে, ওইটাই আমার সান্ত্বনা। অনেক কিছু হচ্ছে, অনেকগুলি প্রজেক্ট ছিল আমার।
আপনি বলছিলেন যে আপনার সেই পরিচিত মানুষ যে চাচ্ছিল যে আপনি এই জগতে আসেন এবং শিক্ষয়িত্রী দায়িত্বটা নেন আপনার সেই সংগীতের স্কুলে, দেন ফাইনালি ওখানে
সংগীতের স্কুল না, এটা হলো সিঙ্গার, মানে সিঙ্গার সেলাই স্কুল।
ও আচ্ছা আচ্ছা,
সুইং সেন্টার।
আচ্ছা আচ্ছা, সুইং সেন্টার।
আর শিশু
স্পন্সরড বাই সিঙ্গার, সিঙ্গার কোম্পানি। ওকে,
ওটা ওখানে আমি 25 বছর করেছি, খুলনাতে 15 বছর, ঢাকাতে 10 বছর,
25 বছর ছিলেন ওই কোম্পানিতে। ওকে, তারপরে
ওটা তো আমি আনুষঙ্গিক সপ্তাহে একদিন ঘরে বসেই করতাম 2 ঘন্টা, ওটা কোনো ব্যাপার না, অন্য কিছুর সাথেও সব আমার ভাই বোনেরা বলতো তুমি এত কিছু একসাথে করবো না, এত কিছু পাবো, আমার ভাল লাগতো করতাম, কিন্তু ওতে তেমন তো সংসার নষ্ট হয়ে গেল না, সংসার তো আমি তো কোনো কিছু বাদ রাখিনি, সবকিছুই করেছি, রান্না তান পক্ষে সবকিছু করেছি, কিন্তু তবু কেমন যেন হয়ে গেল, যাই হোক ছেলে মেয়েও চলে গেল, আমি একা হয়ে গেলাম।
কয় ছেলে মেয়ে আপনার?
আমার নিজের ছেলে মেয়ে দুইটা, এক ছেলে এক মেয়ে। 10 বছর একা ছিলাম, আব্বা মারা গেলেন, দেখলাম দুনিয়া শূন্য, পৃথিবী শূন্য, দশ বছর কাটালাম আব্বার সাথে, মার সাথে। তারপর দেখলাম আব্বা থাকা অবস্থায় সেকেন্ড চিন্তা করলাম বাই মিডিয়ার একটা মাধ্যমে একটা একজন ডাক্তার সাহেবকে বিয়ে করলাম আব্বা মারা যাওয়ার পরে অবশ্য। তারপর দেখলাম প্রাচুর্য আছে কিন্তু মন নাই, প্রাচুর্য আছে মন নাই, কেরিয়ার আছে, এডুকেশন আছে, সবই আছে কিন্তু প্রাণ দিয়ে ভালোবাসছিলাম সবাইকে, সবাইকে এক করার চেষ্টা করছিলাম। ওনার ওয়াইফ মারা গেছে পাঁচ বছর পরে, আমি আমার সাথে আবার যোগাযোগ হলো, কিন্তু ছেলে মেয়েদের আঁকড়ে ধরছিলাম, কিন্তু নাতি নাতনি ভাবছিলাম, ওরাও আমাকে খুব ভালোবাসছিল কিন্তু হলো না, হয় না, এক গাছের সাল আর এক গাছের পাকল হয় না। তারা ভাবলো বোধহয় আমি প্রাচুর্যের লোভে আসছি, না উনি আমাকে পছন্দ করে আসছে, আমিও মানে বাই অভিভাবকের মাধ্যমে, এটা কোনো ছেলে খেলা না। জীবন বড় কঠিন, কেউ এখন উনিও ভালো ছিলেন, উনিও যথেষ্ট চিন্তা করছেন আমার জন্য, কিন্তু প্রাচুর তাদের ছেলেমেয়ে, তার ছেলেমেয়েরাও তিনজন, তারাও এস্টাবলিশড, তারা ছোটাছুটি ছিল, উনি তো একা ছিলেন, অত বড় বাড়িতে উনি একা একা। তারপর আমি করলাম কি, এসে সবাইকে মিলিয়ে দিলাম, মিলিয়ে আমি পড়ে গেলাম দূরে, সবাইকে ডেকে ডেকে মিথ্যা কথা বললাম যে ওরা টেলিফোন করছে, করলাম তো আমি আমি যোগাযোগ করে দিলাম, তিনজনকে যোগাযোগ করে দিলাম,
তিন ছেলে মেয়ে,
ছেলে মেয়ে প্রত্যেকে এস্টাবলিশড, দুই তিনটা করে বাড়ি গাড়ি সবই আছে, তারা এস্টাবলিশড, কিন্তু ভুল। উনিও খুব গান পছন্দ করতেন, তার বিরাট বাড়ি ছিল, বারান্দা বসে যখন কারেন্ট চলে যেত হারমোনিয়াম আনতে বলতেন, একটা পর একটা গান শুনতেন, একটা পর একটা গান শুনতেন। কিন্তু ওই তারপর একদিন হঠাৎ করে বললেন কি, তুমি একটা ফাংশন, আব্দুল জব্বার যে আমাদের বাসার কাছে ছিল, উনি বললো যে ওকে ফাংশন হবে 26-16 ডিসেম্বর, তুমি একটু গানকে নামে, এই গলায় তা তো আমার অনেক চর্চা নেই। তখন উনি পট করে নিয়ে গেলেন নীলুফার ইসমিনের কাছে, উনি ওনারও ভালোবাসা পেয়েছে যথেষ্ট। বাসায় গেলাম, উনি একটা কথা বললেন, তোমার গলা আছে, তুমি সব ভালো গাইতা, কিন্তু একটা কাছে যদি জং ধরো রেখে দাও, জং ধরে যায়, তোমাকে আরো প্র্যাকটিস করতে হবে। তারপর করতে করতে আমাদের বাসার পিছনে ছিলেন একজন নাম করা ভদ্রলোকের মেয়ে, উনিও জিতেন, নাম বললে সবাই চিনবে না বলাই ভালো। তারপর ওর সাথে আবার নজরুল ইনস্টিটিউটে ঢুকলাম, তারপর ফাংশন যখন শুরু হলো, একটা পর একটা ফাংশন করতেলাম, তখন হুট করে ওনাদের ছেলে মেয়েদের মান হয়তো ভাবলো যে আমি বাড়ির লোভে এসেছি, বাড়ি উনি বিক্রি করে দেবেন, বিক্রি করে তিন ছেলে মেয়েদের কিন্তু ভাগ করে দেবেন, যদিও না তাও না, তিনি বললেন যে ওরা এস্টাবলিশ আছে, আমি বিক্রি করে এটা দানপত্র করে দেবো। আমার কাছে খারাপ লাগলো, কেন আমি দানপত্র করবো, দানপত্র করলে মাদ্রাসায় করবে অথবা এমন জায়গায় করবে যেখানে সঠিক যারা পাবে তারা পায় না। যেমন আমি কিছুদিন আগে এখানে আসার আগে আমি একটা সুবিধা বঞ্চিত শিশু হোস্টেলে ছিলাম, আমি নিজে স্বেচ্ছায় গেছি, আমার বন্ধু বান্ধব প্লাস সিনিয়র আপনার একজন বোটানির আপা নটরডেম কলেজের প্রফেসর ছিলেন, আরেকজন ক্লাসমেট, ও দুজন মিলে বল তুমি আসো। আমি এর আগে ছিলাম সুবার্তা হোমে, ওটাও বৃদ্ধনিবাস, নট বৃদ্ধ আশ্রম, বৃদ্ধনিবাস, ওটাও শ্যামলীতে, ওখান থেকে আমাকে ওখানে নিয়ে গেল। কিন্তু ওখানে গিয়ে সত্য কথা বলতে গিয়ে ওদের সত্যিকার পথ দেখাতে বাচ্চাদের আমি সত্যি মানে আমাকে ডাক্তার ম্যাডাম করে, কিন্তু মাঝে মাঝে ম্যাক্সিমাম ডাক্তার নানু করে, মনে হয় কি সত্যি সত্যি আমি নানু হয়ে গেছি, এতগুলি নানু পেয়ে নাতি পেয়ে আমি এক দিশারা হয়ে গেছিলাম। ওদের জন্য প্রাণ ভরে আমি যতটুকু পারছি করেছি নিজের আপন জনের মতো, কিন্তু করে দেখলাম হলো রেজাল্ট উল্টো, আবার চলে আসলাম ভিতরে এই উল্টোমে চলে আসতে হলাম। কিন্তু যখন ওদের পড়াতে, আজকালকার ছেলেমেয়েরা পড়াশুনো সেভাবে হয় না, সব ওখানে যারা পরিচালনা করতেছেন তারা কিন্তু সব এডুকেটেড ভার্সিটির প্রফেসর ছিলেন, সব রিটায়ার্ড, তাদের পয়সা দিয়ে চলতেছে, কিন্তু স্কুলে হয় কি এখন দেখি গাইডের ছড়াছড়ি, একটা নাই ডিকশনারি, একটা নাই গ্রামার বই, আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এগুলি কি গাইড বই দেওয়া হয়?
জানতে হয়।
আমি বললাম যে প্রসাদ দেখাই দিছি, দেখো তোমরা মাথায় নিতে বা বুঝতে চেষ্টা করো, এসে এসে যদি মুখস্থ করে তাই অর্থ না বুঝে এটা এসে মুখস্থ হয়, গ্রামার না জানলে কি লেটার ওই সেন্টেন্স শেখা যায়? তারপর ওখানে টিচার যে আসতো বাড়ি থেকে তাকে বললাম তুমি এই এই প্রসেসে পড়াও, যাই হোক কিছুটা আগায় দিয়ে আসছে, দুইটা ডিকশনারি কিনে দিয়ে আসলাম, তারপর গ্রামার বই কিনে দিয়ে আসলাম, কিন্তু একটা মিথ্যা বদনাম নিয়ে আসলাম, সেটাকে না বলাই ভালো, থাক তারা ভালো থাক, তারা অন্তত বুঝছে। আমি মাঝে মাঝে নিয়ে যেতাম শিল্পকলা একাডেমিতে, এদিক ওদিক ওদের নিয়ে যেতাম, কোন ফাংশন হলে নিয়ে যেতাম, ফটো তুলতাম, তারপর একটা কম্পিটিশন হলো ফটো, ওরা ছবি আঁকলো, আমি যতটুকু পারছি করেছি। আর ইচ্ছা ছিল যে আমার জন্ম সূত্রাপুর থানায়, আব্বা তখন সূত্রাপুর থানায় ছিলেন 1951, আব্বা ওসি ছিলেন তখন, আবার ওটাও ছিল ওয়ারি সূত্রাপুর থানার ভিতরে, ভাবছিলাম ওদের কাঁধে করেই যাব গোরস্থানে, কিন্তু তার হলো না। যাই হোক সূত্রাপুরের থেকে আবার এই এক মাস হয়নি আমি এখানে আসলাম, আসতে বাধ্য হলাম। সিনিয়র যিনি আপা ছিলেন মাহফুজ আপা, উনি ওনাকে চিনতে পারেন হয়তো, যে আইনমন্ত্রী ছিলেন উনি, ওনার হাজব্যান্ড তার ওয়াইফ, ও কিন্তু ওনাকে আমি শ্রদ্ধা করতাম। উনি অ্যাসেটিক সোসাইটিতে উনি ছিলেন সাধারণ সম্পাদিকা, আমিও যেতাম অ্যাসেটিক সোসাইটিতে, বড় বড় বিজ্ঞ, কিন্তু ওনার উপর শ্রদ্ধা করে আমি গেছিলাম, কিন্তু উনি মানুষের কথা শুনে বিশ্বাস করলেন। আমি এখন যদি একজনে বলে যে তুমি এই অন্যায়টা করছো, এখন যদি আমি বলি না করিনি, যে বলছে তার সাথে আমার ঝগড়া লাগবে, কেননা তার সাথেই আমি থাকতেছি একই রুমে। সুতরাং আমি মেনে নিলাম, আমি অসমর্থ হয়েছি, আপনাদের ইচ্ছা পূরণ করতে পারি নাই, আমি দুঃখিত, কিন্তু আমি যতটুকু করেছি, যদি বাচ্চারা বুঝে যে আমি পথ দেখাইছি তাহলে থাকবে আসার পথ।
বন্ধুরা আপনারা শুনছেন ভালোবাসার বাংলাদেশ, এবং আমরা আজকের অতিথি একজন মা যার সাথে আমরা কথা বলছি, এবং এর মাঝে আপনারা জেনেছেন যে তার প্রথম সংসার এবং প্রথম সংসারে দুই ছেলে মেয়ে, এবং স্বামী গত হয়ে যাওয়ার পর প্রায় 10 বছর বাবার সাথে থাকা, দেন 10 বছর পরে আবার নতুন করে স্বপ্ন দেখা, দেন ফাইনালি শেখানোর চেষ্টা করেছেন যে যে ভদ্রলোকের সাথে পরবর্তীতে প্রায় 10 বছর একা থাকার পরে সিদ্ধান্ত নেন, তিনিও একজন তারও স্বামী অলরেডি, তার স্ত্রী পরলোকগত, এই অবস্থাতে তাদের সাথে সম্পর্ক হয়, খুব ভালো একটা কিছু হবে এরকম একটা স্বপ্ন নিয়ে নতুন করে শুরু করেন তিনি, কিন্তু সেই জায়গাতেও তার সাথে ভাগ্য বিড়ম্বিত হয়েছেন তিনি, এবং দেন ফাইনালি সবকিছু মিলিয়ে এখন তার মতো করে চেষ্টা করছেন। সুবিধা বঞ্চিত যে শিশুগুলোর কথা তিনি বলছিলেন, সেই সূত্রাপুর থানা যেখান থেকে তার বাবার সাথে পথ চলা শুরু হয়েছিল, তখন বাবা ছিলেন ওসি হিসেবে কর্মরত, এবং সেখানেও পরবর্তীতে বিভিন্ন রকমের প্রশাসনিক জটিলতার কারণে সেখান থেকে মাস খানেক আগে তার চলে আসা, এখন আছেন একটা বৃদ্ধাশ্রমে, কিন্তু আমার যে জিনিসগুলো এখন বৃদ্ধনিবাসে, এখন আমার যে জিনিসটা জানবার ইচ্ছে সেটা হচ্ছে যে আপনার দুই সন্তান, যে দুই সন্তানকে নিয়ে আপনার প্রথম জীবনের সংসার শুরু হয়েছিল, আপনার নিজের দুই সন্তান, তার মধ্যে প্রথম জন মেয়ে, পরবর্তীটা ছেলে, এক মেয়ে এক ছেলে, তাদের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল এই মেয়ের সাথে ছেলের সাথে, সেই ব্যাপার আমি একটু ডিটেলসে জানতে চাই।
বাবা তো আছে, বাবা সেকেন্ড ম্যারেজ করেছে, তারপর এখন ছেলে মেয়েরা যা বুঝিয়েছে ব্রোকেন ফ্যামিলিতে যা হয়।
আমি তাহলে কি ভুল বলেছি, হয়তো আপনার প্রথম বিবাহিত জীবন সেই স্বামীর সাথে আপনার সেপারেশন, তাই তো সেপারেশন, এবং সেপারেশনের পরে উনি কি এখনো জীবিত? ওকে, জীবিত। তাহলে প্রথম সংসারে দুই ছেলে মেয়ে, এই ছেলে মেয়েকে তাদের বাবা ভুল যে তার মতো করে বুঝিয়েছে, বিধায় আপনার সাথে সম্পর্কের একটা দূরত্ব তৈরি হয়েছে, তাই তো?
আসে মেয়ে অবশ্যই মায়েরটা না আসে, কিন্তু যেভাবে বুঝিয়েছে তুমি আমাদের দেখো নি, তুমি ঠিক মতো যত্ন করো নি, তা আমি কিন্তু ওই যে ওরা যে আসে ওইটুকু যথেষ্ট, আমি এখন ওদের ভুলটা ভাঙা না ভাঙানোই ভালো, বুঝুক তবু আসুক, কিন্তু ছেলে ব্রোকেন ফ্যামিলিতে যা হয়, ছেলেটা তো খুব ভালো ছাত্র ছিল, কিন্তু ওর মনের মধ্যে একটা সন্দেহ লাগছে যে বাবা যেটা বলে এটা ভুল, কিছু না বলাই ভালো।
আপনার সাথে কেমন সম্পর্ক ছিল ছেলে এবং মেয়ের, একটু বলেন না তখনকার স্মৃতিময় কিছু ঘটনা আপনার ছেলের সাথে আপনার মেয়ের সাথে, কোন কোন মুহূর্তগুলো আপনার স্মৃতিতে একটু বেশি বেশি করে ভিড় করে, কোন মুহূর্তগুলো কথা আপনার বেশি বেশি মনে পড়ে একটু শুনি।
ওই তো ওর বাবা একটা হুন্ডা ছিল, ও বাবা জড়ত, আমি পিছনে বসতাম, মাঝখানে মেয়েটা বাবার সামনে, ছেলেটা হুন্ডা করে যেতাম, বেড়াতাম বিভিন্ন জায়গায় যেতাম, এবং আমি ওই ছেলেটা ছিল দুরন্ত, আমি যখন কোনো মতো গোসল করাতে পারতাম না, বসে থাকতাম কখন একটা বাজবে এসে গোসল করাবে, বাবা যত্ন করত, কিন্তু মানুষের মন তো সবসময় সমান থাকে না, মানুষের মন ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, তখন হয়তো কিছু ভুল পড়াশোনা করলাম, ওই এত কিছু করতে গেলাম, তারপর চাকরি করতে গেলাম, গান গাইতে গেলাম, এগুলি আমার শ্বশুরের চোখে ভাল লাগলো না, এবং তারা চান্স পেয়েছে ছেলের সেকেন্ড বেড়ে দেওয়া, তাদেরকে সেবা করাবে, আমি হয়তো সেবা করতে পাইনি তাদের, এটা আমার এই ফুল সেই ফুলের প্রাচিত আমাকে ওল্ড হোমে নিয়ে আসলো, আমি তার হাজবেন্ডের সাথে থাকবো কেন, আমি থাকবো শ্বশুর বাড়িতে, তার ছেলে টাকা পাঠাবে, তাদের সাথে থাকবো এই আর কি, এটা তো এখন যদি তাই বলি যে যৌথ পরিবার, তা আমার নিজেরই পরাজয় হবে, ওইটা তো তারা তো চেয়েছিল যে তাদের সাথে থাকি, এখানে আসা হতো না, দুইভাবে থাকতাম, আপনাদের দেখা হতো না, আমি আমার মতো চলেছি, আমি আমার সত্তা আছে, সে সত্তাকে আমি জীবিত রেখেছি, এখন আমি আছি, ভালো আছি, সুস্থ আছি, কাউকে আমি ঠকাইনি, ঠকাবার চেষ্টা করিনি, যতটুকু পেরেছি, মানুষ শুধু আত্মীয় না অনাত্মীয় আশেপাশে যতটুকু পেরেছি আমি সাহায্য করেছি, সিঙ্গার সেলাই স্কুলে যখন সেলাই শিখেছি, মেয়েদের এস্টাবলিশ করে দিছি, শুধু তাই না, তাদের অনেককে আমি আমার নিজের পয়সা মেশিন কিনে দিয়েছি, তারা তাদের সেলাই শুধু শিক্ষা না, ওই যে জীবিকা অর্জন করতে পারে তাও করে দিয়েছি, আর অনেক মেয়েদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখনই এসএসসি পরীক্ষা দেবে তখনই তাদের পড়িয়েছি, পরীক্ষার আগে অঙ্ক বিজ্ঞান এটা আমি করিয়েছি,
জীবন নিয়ে কি কোনো রিগ্রেট আছে আপনার, কোন অনুতাপ আছে?
কোন অনুতাপ নাই, ভালো আছি, বাস্তব যেটা ঘটে তাই হয়েছে, ঘটা উচিত তাই ঘটেছে, তবে মাঝে মাঝে আফসোস লাগে যে আমার, আমি তো ভার্সিটির প্রফেসর হতে পারতাম, যেমন আমাদের সাথে পড়ছে তারপরে ইকবাল, এবং অনেক ভালো ভালো আমি যত বলি প্রতিষ্ঠানে স্কুলে করেছি এবং যেসব প্রতিষ্ঠানের সাথে পরিচিত হয়েছি, গানের জগতেও আছি, রেডিও টিভি এবং নজরুল সঙ্গীত শিল্প পরিষদ বাংলাদেশ, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, আমার কথা বলতে একটু জড়তা লাগছে, প্লিজ রেস্ট মি,
নো প্রবলেম। আমরা কথা বলছিলাম একজন মায়ের সাথে এবং এগুলো নিয়েই আমরা সামনের দিকে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাব, কিছু টেক্সট আমরা নিয়ে নিই, তারপর ফিরে আসছি এখনই।
বন্ধু আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 চলছে ভালোবাসার বাংলাদেশ, এবং এই মুহূর্তে একটু বিরতিতে যাচ্ছি, আমরা একটা গানের বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন।
ধারণ কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল জন্মান্তরের বাঁধন কোথা হারালো
আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 চলছে ভালোবাসার বাংলাদেশ। এই মুহূর্তে যারা শুনছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হবেন www.facebook.com/thakafm90.4 এবং SMS পাঠাবেন 16260 তে। আপনার নামটি লিখবেন, স্পেসে আপনার লোকেশন, স্পেসে আপনার রিজন, আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এমডি সালাউদ্দিন আইবি। তিনি লিখেছেন, সবার ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে কিন্তু মায়ের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। আসলে মা তো মাই, কোনো স্বার্থ নেই। গাজী আক্তার হোসেন আছেন আমাদের সঙ্গে মদিনা থেকে। সিফাত মিনহাজ আছেন, মিনা মিজান আছেন আমাদের সঙ্গে। এমডি ফরহাজ রেজা আছেন আমাদের সঙ্গে। জহির রহমান আছেন আমাদের সঙ্গে। আর আছেন আমাদের সঙ্গে সাজিবুল হাসান সাজিব আছেন, তিনি লিখেছেন, আই লাভ ইউ মা। রাকিবুল ইসলাম আছেন, তিনি মাকে স্যালুট জানিয়েছেন। এমডি নাজমুল হোসেন আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, মা আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক মিস করি। নাজমুল এই মুহূর্তে কি মার কাছ থেকে অনেক বেশি দূরে আছেন? যদি দূরে থাকেন তাহলে অবশ্যই মিস করার কথা, আর যদি কাছে থাকেন তাহলে অবশ্যই এই মিস করার ব্যাপারটি মাকে অবশ্যই জানিয়ে দিবেন এবং সবসময় মাকে অনেক বেশি বেশি করে ভালোবাসবেন। ইস্কান্দার মিরাজ আছেন আমাদের সঙ্গে। আরো আছেন আমাদের সঙ্গে আব্দুল মান্নান কুমিল্লা থেকে আছেন আমাদের সঙ্গে। আরো আছেন আফরোজা কলি আছেন, তিনি লিখেছেন, যে সন্তান মা বাবাকে ভালোবাসতে জানে না সে কিছুই জানে না। আসলে অবশ্যই অবশ্যই আফরোজা আপনি একদম সঠিক কথাটি বলেছেন। উজ্জ্বল সরকার আছেন আমাদের সঙ্গে। আরো আছেন আমাদের সঙ্গে এফ জেড কাকুন রিটার্নস আছেন। আরো আছেন আমাদের সঙ্গে রকি ফ্রেন্ড আছেন, জানতে চেয়েছেন আমরা কেমন আছি, এই মুহূর্তে বুঝতেই পারছেন আমরা কেমন আছি এবং আশা করছি সবসময় আমাদের সঙ্গে থাকবেন। এম এ শাউন আছেন আমাদের সঙ্গে। আরো আছেন আমাদের সঙ্গে আলামিন এ এস আছেন। তাহমিনা টুম্পা আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, আমার মা নেই, আমি বুঝি মা না থাকার কষ্ট। আসলে যখন থাকে না তখন কিন্তু খুব বেশি করে বোঝা যায়, যে কোনো জিনিস, আপনার কোনো একটা ব্যবহারের জিনিস অথবা আপনার কেউ আত্মীয় স্বজন অথবা আপনার ভালোবাসার মানুষ অথবা আপনার মা অথবা বাবা, যখন থাকবে না তখনই আপনি কিন্তু রিয়েলাইজ করতে পারবেন যে আসলে তিনি কি ছিল আমার জীবনে এবং এখন কতটা দরকার তাকে আমার পাশে। তফিকুল ইসলাম রকিব আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, রত্নঘর ভা মা। আর আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি মন ভাঙা রনি আছেন আমাদের সঙ্গে, জন তারেক আছেন আমাদের সঙ্গে, এনায়েত আছেন, সঞ্জিতা লীনা আছেন আমাদের সঙ্গে। আরো আছেন আমাদের সঙ্গে আকরাম খান আছেন, মোহাম্মদ রাসেল আছেন, জান্নাত খান আছেন আমাদের সঙ্গে, ইদ্রিস আলী, আরো আছেন হুসানুর জামান, আকাশ আছেন, সোহান আহমেদ আছেন আমাদের সঙ্গে, তামিম শিকদার আছেন, এমডি সোহাগ আহমেদ হৃদয় আছেন আমাদের সঙ্গে, বিশ্বজিৎ সরকার আছেন, ধ্রুব দেবনাথ আকাশ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন রকিবুল ইসলাম বাবু সহ আরো অনেকে আছেন। আর যারা আছেন অবশ্যই বন্ধুরা বারবার করে বলছি আপনি কিন্তু আপনার কমেন্টটি পাঠিয়ে দিবেন ফেসবুকে www.facebook.com/thakafm90.4 এবং আমাদেরকে SMS পাঠাবেন 16260 তে। আপনার নামটি লিখবেন, স্পেসে আপনার লোকেশন, স্পেসে আপনার এজ, দেন আপনার কমেন্ট আপনি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আর বন্ধুরা আমরা তো আছি আপনাদেরই সঙ্গে।
10 মাস 10 দিন ধরে গরমে ধারণ, কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন, হঠাৎ কোথায় বলে হারিয়ে গেল জন্মান্তরের বাঁধন, কোথা হারালো সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে, রাতের তারা
যাদের মা অথবা বাবা চলে গেছেন সেই না ফেরার দেশে, যাদের জন্য সত্যিকার অর্থে আমাদের এই পবিত্রতম রাত্রিতে সবাইকে সাথে নিয়ে, প্রায় 40-45 লক্ষ মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে সাথে নিয়ে প্রার্থনা করি, স্রষ্টা তুমি তাদেরকে ঠিক সেরকম পরম যত্নের মধ্যে রাখো যেমন যত্ন যেমন ভালোবাসায় তারা আমাদেরকে রেখেছিলেন ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত। আমার হঠাৎ করে চলতে শেখা, হঠাৎ করে এই পৃথিবীটাকে সামনাসামনি ফেস করতে শেখা, একজন মানুষই অনেক বড় করে আস্থা রেখেছিলেন, বিশ্বাস রেখেছিলেন যে বাবা তোমাকে দিয়ে সম্ভব, তুমি অনেক বড় করে পৃথিবীটাকে দেখতে পারবে, পৃথিবীতে বাঁচতে পারবে। সেই মা এবং সেই বাবা, স্পেশালি মায়ের এই ভালোবাসা কোনোভাবেই আমরা ভুলে যেতে পারি না। এবং বাংলাদেশের বা বাঙ্গালিয়ানার সবচাইতে বড় যে সেন্স, বাঙ্গালিয়ানার সবচাইতে বড় যে প্রাপ্তি, সেটি হচ্ছে আমাদের এই পারিবারিক বন্ধন, আমাদের সামাজিক বন্ধন। উই আর ভেরি আনফর্চুনেট, এটি দিনকে দিন আলগা হয়ে পড়ছে। আজ এ ধরনের আবেগঘন কথা, আজ এ ধরনের ইমোশনাল রিলেশনশিপ, আজকের তারিখে সন্তান এবং মায়ের মধ্যে অতি প্রাকৃত কেমিস্ট্রি আজ অনেকের কাছে হালকা মনে হয়, অনেকের কাছে খুব স্বাভাবিক মনে হয়। আমি প্রায়শই এক্সাম্পল দিই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন সন্তান যদি ভবিষ্যতে কালকে জন্ম নিতে যায়, যদি বলে বসে যে স্রষ্টা আমি পৃথিবীতে যাব, পৃথিবীতে চলব কিভাবে, স্রষ্টা হয়তো তাকে শিখিয়ে দেবেন যে একজন অ্যাঞ্জেল আছেন যিনি তোমাকে সাহায্য করবে। সে যদি কষ্টে কোনোভাবে কোনো কিছু না বুঝে বলে ওঠে যে এত এত কণ্টকাকীর্ণ পৃথিবী, এত হেনা হানাহানি মানুষের মধ্যে, একটু খাবারের জন্য মানুষের এই যে যুদ্ধং দেহী মানসিকতা, তার মাঝ থেকে আমি এত ছোট এত ক্ষুদ্র, আমি আমার খাবার সংগ্রহ করব কিভাবে, স্রষ্টা হয়তো তাকে শিখিয়ে দিবেন একজন অ্যাঞ্জেল আছেন যিনি তোমাকে সাহায্য করবে। সে যদি বিস্ফোরিত নেত্রে হতাশাগ্রস্ত হয়ে বলে বসে স্রষ্টা আমি তাকে চিনব কিভাবে, আমি অনেক দুর্বল, আমি অনেক ক্ষুদ্রকায়, আমি অনেক ছোট, স্রষ্টা তাকে কানে কানে বলে দেবেন সে অ্যাঞ্জেলের নাম হচ্ছে মা, মা, এবং অবশ্যই মা, অবশ্যই মা, এবং অবশ্যই মা। মায়ের মধ্যে সে ভালোবাসা, সে মহব্বত, সেই টান, সেই সেই সব রকমের অনুভূতি জড়িয়ে আছে যে মায়ের আঁচলের জন্য আমার কাছে এত বেশি মূল্যবান, যে মায়ের সান্নিধ্যে আমার কাছে এত বেশি আপন। যখন ভূমিকম্প হয়, যখন বড় রকমের কোন ডিজাস্টার হয়, হঠাৎ করে মনে হয় যে শারীরিক কোনো সমস্যা আমার, এখনই মনে হয় আমার জীবন আমার সাথে বিক্রয় করে আমার কাছ থেকে চলে যাবে, তখন সবচেয়ে যে মুখটা আমার চোখের সামনে আমার মানসপটে ভেসে ওঠে সে হচ্ছে আমার মায়ের মুখ। আমি জানি যে আমার মা অত বেশি স্মার্ট না, আমি এও জানি আমার মা অত বেশি শিক্ষিত না, আমি এটাও জানি যে আমার মা এত বেশি জ্ঞানী না, কিন্তু সমস্ত কিছুর আলটিমেট ডেস্টিনি যেন আমার মা, যেখানে সমস্ত পথ গিয়ে মিলিত হয়েছে সে হচ্ছে আমার মা, আমার জনম দুঃখী মা। সেই মাকে আমরা সবকিছুর বিনিময়ে শুধু নিজের সার্ভাইভের জন্য, নিজের কিছু স্বার্থের জন্য, নিজের ভালো লাগার জন্য এক লহমায় পর করে দিই। তোমাদের ভালোবাসার ফেরিওয়ালা, তোমাদের সেই গুরু হেতেশাম, যে বৃহস্পতি শুক্রবারে সন্ধেক্ষণে ভালোবাসার ফেরি করতে বের হয়, তাদের কাছে অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে কেন এত বেশি এই বিষয়গুলোকে ঘুরে ফিরে আমাদের কাছে উপস্থাপন করা হয়। কারণ আমার কাছে মনে হয় যে যদি সত্যিকার অর্থে পূজনীয় কিছু পৃথিবীতে থেকে থাকে, যদি সত্যিকার অর্থে যদি কেউ মনে করে যে আমার পৃথিবীতে পথ চলাটাকে আমি পরিপূর্ণ রূপ দিতে চাই, তাহলে তাকে অবশ্যই ভালোবাসার ভেতর দিয়ে যেতে হবে। আর ভালোবাসার সূতিকাগার তো সেই মায়ের আঁচল, সে মায়ের কোল, সে মায়ের গন্ধ, সে মাকে ভুল বুঝে, সে মাকে দূরে সরিয়ে দিয়ে, সেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে কোনোভাবে একটা সন্তান ভালো থাকতে পারে না, কোনোভাবেই তার সত্যিকারের জীবন প্রকৃত অর্থে কোনোভাবে সে জীবন সত্যিকার রূপ নিতে পারে না। আফসোস হয় সেই সন্তানদের কথা চিন্তা করে, স্পেশালি তারা অবশ্যই গোলাঙ্গার যারা তাদের মাকে ওই রকম পরিস্থিতির দিকে ঠেলে দেয় যার আলটিমেট ডেস্টিনি হয় বৃদ্ধাশ্রম। কোনোভাবে যদি এরকম হয় যে রিভার্স হয়ে আমার জীবনের ক্ষেত্রে সে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, আমার সন্তানও ঠেলে দিয়েছে আমাকে বৃদ্ধাশ্রমে, নিঃসন্দেহে সেটি আমাদের কারোর জন্য কাম্য হতে পারে না। আমরা যে মাকে নিয়ে কথা বলা শুরু করেছিলাম অসুস্থতার কারণে, এবং যেহেতু তার বয়সের সাথে কথা কন্টিনিউয়েশনটা অত বেশি সমুচীন হবে না বিধায় আমরা শিফট করছি, আরেকজন মাকে আমরা পেয়েছি। উই আর রিয়েলি ব্লেসড যে মায়ের সাথে আপনাদের, কিন্তু আপনাদের সাথে এর আগেও পরিচয় হয়েছে, এর আগেও আমরা বিভিন্ন সময়ে তার কণ্ঠস্বর আপনারা আমাদের স্টুডিও থেকে শুনেছেন। ইনফ্যাক্ট লাস্ট জাস্ট ওয়ান ইয়ার ব্যাক যখন আমরা পথ শিশুদের জন্য কাপড় স্নো সংগ্রহের কাজ শুরু করেছিলাম, এইভাবেই ছুটে এসেছিলেন যে মা সেই পথ শিশুদের কাছে কাপড় পৌঁছে দেওয়ার জন্য। তিনি একটা কথা বলেছিলেন, আজও মা সেই কথাটি কানের মধ্যে বাজে, যে কারণে আমি উদ্যোগগুলো গ্রহণ করতে চেষ্টা করি ভালোবাসা বাংলাদেশের স্টুডিও থেকে। তিনি বলেছিলেন, আমরা তো করতে চাই, আমরা তো বড় পরিসরে মানুষের পাশে দাঁড়াতে চাই, কিন্তু কাকে বিশ্বাস করব, আমি আমি যে মানসিকতা নিয়ে, যে ভালো লাগা নিয়ে এই কন্ট্রিবিউশনটা করছি, আদৌ সেই জায়গাতে সেটি পৌঁছাবে কিনা। আজ মনে হয়েছে যে ভালোবাসা বাংলাদেশ সেরকম একটি টানেলের মধ্যে কিছুটা হলেও আলোর একটা ঝলকানি, যার হাত ধরে সত্যিকার অর্থে আমি যে জিনিসটা চাচ্ছি সেটি সম্ভব, সে কারণে আমার এত রাতে ছুটে আসা, আপনাদের সাথে অ্যালাইন হওয়া এবং সে পথ শিশুদের জন্য কাপড় পৌঁছে দেওয়া, আজও তিনি ছুটে এসেছেন সেই উদ্দেশ্য নিয়ে। সেই মানুষটিকে পেয়েছি, আমি একটু ডিটেলসে তার সাথে কথা বলতে চাই। আমরা আজকে অনুষ্ঠান করছিলাম একজন মাকে সাথে নিয়ে, যিনি আছেন একজন বৃদ্ধ নিবাসে, এবং তার সাথে কথা বলছিলাম। আপনি একজন মা, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। আমি ছোট্ট করে আপনি একটু পরিচয় আগে একটু জেনে নিতে চাই, তারপর আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক, আপনার ওভারঅল সংসার জীবন এগুলো নিয়ে একটু আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই। জি, আপনি এর আগেও বেশ কয়েকবার আমাদের এই পথ শিশুদের এই কন্ট্রিবিউশনের মধ্যে ছিলেন, তা আপনার মধ্যে কি আপনার যেমন আপনার কয় সন্তান?
আমার এক ছেলে এক মেয়ে।
এক ছেলে এক মেয়ে। সো এই বিষয়গুলো কি আপনাকে অনেক বেশি আন্দোলিত করে, যে আমার সন্তান যত বেশি ইম্পর্টেন্ট আমার কাছে, আমার ছেলে আমার মেয়ে যতটুকু ভালোবাসার জায়গা নিয়ে থাকে, সো এই পথ শিশুগুলো যতখানি কষ্টে থাকে কিভাবে এদের পাশে দাঁড়ানো উচিত কিনা, এই বোধোদয়টা কি তৈরি হয়েছে আপনার সন্তানকে ঘিরে? একটু একটু যদি ডিটেলসে বলা যে কেমন সম্পর্ক।
যেটা যেটা মনে হয় যে ছেলে মেয়ের মতো হয়তো করতে পারবো না। হ্যাঁ, ছেলে মেয়েকে যত
ওহ আমি একটু একটু একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি এখনই।
রিফাত মাহমুদ আছেন, আবিদা আদাবর থেকে আছেন, তিনি ক্লাস সেভেন এ পড়েন এবং কিছুক্ষণ আগে কিন্তু আমাদের সঙ্গে যিনি ছিলেন মা ছিলেন একজন, তিনি কিন্তু গান করেছিলেন, তার গানটা আসলে অনেক সুন্দর হয়েছিল, তার প্রশংসায় তিনি করেছেন এবং তিনি লিখেছেন আই ক্যান ফিল আই লাভ মাই মাদার। আসলে প্রতিটা সন্তানেরই উচিত তার বাবা এবং মাকে ভালোবাসা এবং তাদের জন্য কিছু না অন্ততপক্ষে কিছু হলে প্রতিদিন কিছু না কিছু অন্ততপক্ষে হলে করা, এই চেষ্টাটা করা উচিত। মিনহাজুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, মিনহাজ তিনি লিখেছেন তার মা অসুস্থ, তিনি বাড়িতে আছেন, আপনার মার জন্য অনেক 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 দোয়া রইল, আমরা এই মুহূর্তে যারা শুনছি সবাই আপনার আম্মার জন্য দোয়া করছি, আশা করছি তিনি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে যাবেন, সো মিনহাজ মন খারাপ করবেন না। আরও আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ফেসবুকে তাফাজুল ইসলাম রাজু আছেন, এম ডি আরফান হোসেন আছেন, আরিফা আলম যারা আছেন আমাদের সঙ্গে, ইমরান নুসরাত আছেন আমাদের সঙ্গে, ডিডিজি রুবেল আছেন, গাজী আক্তার হোসেন আছেন আমাদের সঙ্গে, মাইনু আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন প্রথম স্পর্শ মা, প্রথম পাওয়া মা, প্রথম শব্দ মা, প্রথম দেখা মা, আমার জান্নাত তুমি মা, আই লাভ ইউ মা। আসলে অনেক অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর কমেন্টের জন্য। এ এম এইচ রাজীব আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে রূপম আহমেদ আছেন, সুখ কন্যা অভিমানী আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে এম ডি সালিম শিকদার আছেন, আব্দুল মান্নান আছেন আমাদের সঙ্গে, মুলকান হোসেন আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে সাফায়েত ইসলাম আছেন আমাদের সঙ্গে, মিলকান হোসেন তিনি লিখেছেন এই রমজান মাসে তিনি মাকে খুব বেশি মিস করেন, আর কিছুদিন পর ঈদ, কিন্তু মাকে ছাড়া ঈদ করতে হবে তাই তার মনটা একটু খারাপ। কোনো সমস্যা নেই বন্ধু, নেক্সট টাইম অবশ্যই মার সাথে দেখা করে নিবেন। মেহরাব আছেন আমাদের সঙ্গে, সাফায়েত আহমেদ শফিক আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে এম ডি মনির আছেন, এম ডি আরিফ আছেন আমাদের সঙ্গে, সাকিবুল ইসলাম আছেন, কবির হোসেন রনি আছেন আমাদের সঙ্গে, আরও আছেন তহিদুল ইসলাম জাকারিয়া, আউলিয়া ফয়সাল আছেন আমাদের সঙ্গে, এম ডি জোলিন আছেন আমাদের সঙ্গে। আর বন্ধুরা যারা শুনছেন তাদেরকে বলছি অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করবেন ফেসবুকে www.facebook.com/thakfm90.4, আমরা যে পোস্ট দিয়েছি সেই পোস্টে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন, এবং যারা 1626 জিরোতে এসএমএস করতে চাচ্ছেন আপনার নাম যে লিখবেন, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিবেন 1626 এই নাম্বারে। আরিফুর রহমান আছেন আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হয়েছেন, বুশরা শেখ আছেন আমাদের সঙ্গে, আনিসা গান্ধী আছেন আমাদের সঙ্গে, ফয়সাল মাহমুদ আছেন ছদরপুর থেকে, আর আছেন আমাদের সঙ্গে আব্দুল্লাহ হিরন, তোফাজুল ইসলাম, রাজু আছেন, থ্যাংকস জানিয়েছেন আপনাকে অনেক। থ্যাংকস রাজু, আপনি দেশের বাইরে আছেন এবং আমাদের সঙ্গে সবসময় কানেক্টেড থাকেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অপূর্ব আহমেদ চৌধুরী আছেন আমাদের সঙ্গে, হুমায়ুন সুমন আছেন আমাদের সঙ্গে, মেহেদি হোসেন আছেন, আরো আছেন আমাদের সঙ্গে মেঘলা আকাশ, আতিকুর রহমান আছেন, আরো আছেন আমাদের সঙ্গে হৃদয় খান, আকরাম খান আছেন আমাদের সঙ্গে, তার মা অসুস্থ, দোয়া করতে বলেছেন। আতিক, আপনার আমার জন্য অনেক 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 দোয়া রইল এবং আশা করছি তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। স্বপ্নহীন নায়ক আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এমডি রোমান, আরিফুর রহমান আছেন, শান্তা আছেন আমাদের সঙ্গে, দেবনাথ আমিত আছেন আমাদের সঙ্গে, আবু বকর সিদ্দিক রুবেল আছেন। আর বন্ধুরা যারা কমেন্ট করছেন, অবশ্যই কমেন্টে আপনার অভিমত জানাতে পারেন আমাদেরকে, এবং প্রোগ্রাম নিয়ে যে কোনো কমেন্ট আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি আবারও জানিয়ে দিচ্ছি আমাদের ফেসবুক অ্যাড্রেসটি www.facebook.com/thakafm90.4। আমরা যে পোস্ট দিয়েছি সেই পোস্টে আপনি আপনার কমেন্টই করবেন। আর যারা 16260 তে আছেন তাদের বারবার করেই বলছি আপনার নামটি লিখবেন। অনেকেই আছেন নাম লিখেন না, নাম না লিখে SMS তে পাঠিয়ে দেন, নামটি কিন্তু অবশ্যই লিখবেন। বন্ধু আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে আজিজুর আছেন সাভার থেকে, আর আছেন আমাদের সঙ্গে জাহিদুল ইসলাম আছেন কেরানীগঞ্জ থেকে, কালীগঞ্জ থেকে আছেন জাহিদুল ইসলাম, আর আছেন আমাদের সঙ্গে সুবর্ণা আছেন, অনেকেই আছেন নাম লিখেননি। আঁকি আছেন আমাদের সঙ্গে মিরপুর থেকে, তিনি লিখেছেন আমি আম্মুকে লাভ করি। আঁকি অনেক ধন্যবাদ আপনাকে, এই কথাটি আপনি তো আমাকে SMS করে পাঠিয়েছেন, আপনার আম্মুকে গিয়ে বলুন, আপনার আম্মু কিন্তু অনেক খুশি হয়ে যাবে। আসলে আব্বা আম্মুকে কখনো কিন্তু ভাবে বলা হয় না যে বাবা মা আমি তোমাকে অনেক ভালোবাসি, মাঝে মধ্যে বলে দিতে পারেন, তাদের মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দীপ্ত রব আছেন, মিলন আছেন আমাদের সঙ্গে, মিলন আকন্দ আছেন, সালমান আছেন আমাদের সঙ্গে ঢাকা থেকে, আরো আছেন আমাদের সঙ্গে বাবু আছেন আমাদের সঙ্গে, এমডি ছুমন আছেন, আরো আছেন আক্তার হোসেন মাদারীপুর শিবচর থেকে, আরো আছেন আমাদের সঙ্গে মাদারীপুর থেকে আছেন আক্তার আছেন, নারায়ণগঞ্জ থেকে আছেন, আরো আছেন আমাদের সঙ্গে শামীন আছেন খিলগাঁও থেকে, আরো অনেকে আছেন 16260 SMS করছেন। বন্ধুরা আমি বারবার করে বলছি আপনার নামটি লিখতে কিন্তু একদমই বলবেন না, আপনি SMS টি করেছেন আমি পেয়েছি, কিন্তু আপনার নামটি লিখলে আপনি কোথা থেকে আমাদেরকে লিখছেন তা জানলে কিন্তু অনেক বেশি ভালো হতো। আর যারা ফেসবুকে কানেক্টেড আছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং বন্ধুরা বারবার করে বলছি ফেসবুকে কানেক্টেড হবেন, আপনার মতামত আজকের ভালোবাসা বাংলাদেশ নিয়ে আপনার মতামত অবশ্যই আমাদেরকে আপনি পাঠিয়ে দিবেন কমেন্টে। আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি www.facebook.com/thakafm90.4, আমরা যে পোস্ট দিয়েছি সেই পোস্টে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন তাওহিদুল ইসলাম, জাকারিয়া আছেন, নূর এ আসান আছেন আমাদের সঙ্গে, নূরে জান্নাত তন্দ্রা আছেন আমাদের সঙ্গে, টি এক্স সিয়াম আছেন, ইমরান হাওলাদার আছেন, ফারহানা বর্ষা আছেন আমাদের সঙ্গে, টিরিজি রুবেল আছেন, আরও আছেন আমাদের সঙ্গে জি এম তানবীর, তিনিও আছেন, অনেক ধন্যবাদ। আলাউদ্দিন আল আজাদ আছেন আমাদের সঙ্গে, এম টি আবু তাহের আছেন, তিনি লিখেছেন সৃষ্টিকর্তার পর মাই হচ্ছেন মানুষের সবচেয়ে বড় স্নেহের আশ্রয়স্থল, সন্তানের হৃদয়ের শান্তি সবই এনে দিতে পারেন একমাত্র মানুষ, তিনি হচ্ছেন মা। আসলে আবু তাহের আপনি ঠিক কথা বলেছেন, যত প্রবলেমই হোক না কেন, যাই কিছু হোক না কেন, আপনি আপনার মাকে বলুন, সবকিছুর কিন্তু খুব সিম্পলি সমাধান পেয়ে যাচ্ছেন এবং আপনার মনটাও হালকা হয়ে যাবে। মামুন মিয়া আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে শ্রাবণের মেঘ আছেন, লাভলি বয় তারিক আছেন আমাদের সঙ্গে, স্বপ্ন বিশ্বাস পিউ আছেন আমাদের সঙ্গে, পিওর বয় জোবায়ের আছেন, মোরসালিন এম এস এম আছেন আমাদের সঙ্গে, মুস্তাহিদ রনি আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে সালাউদ্দিন মাসবার আছেন, আর আছেন আমাদের সঙ্গে সাথী হাসান, এমডি রাজু আহমেদ আছেন, বিশু রায় আছেন আমাদের সঙ্গে, আব্দুল মানান আছেন আমাদের সঙ্গে কুমিল্লা থেকে, আরো আছেন আমাদের সঙ্গে এমডি ফয়সাল, মিজু আছেন আমাদের সঙ্গে, রিপন খান আছেন, আরো আছেন আমাদের সঙ্গে এমডি শাহাদ ভুইয়া আছেন, স্বপ্নীল নায়ক আছেন আমাদের সঙ্গে, ওয়ালিউল্লাহ আফরাদ আছেন। সবার বেশিরভাগ কমেন্টই হচ্ছে আই লাভ ইউ মা, আর যারা মাকে নিয়ে কমেন্ট করছেন আমি চেষ্টা করছি অন্তত পক্ষে নামগুলো পড়ে দেওয়ার, কারণ অনেক 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 কমেন্ট, দেখা যাবে যে কমেন্ট পুরো ডিটেলসে পড়তে গেলে আমি নামটি পড়তে পারবো না, সো বন্ধুরা মন খারাপ করবে, আমি নামটি পড়ে দেওয়ার চেষ্টা করছি। মায়ামি নুসরাত জাহান আছেন আমাদের সঙ্গে, ইসমাইল হোসেন আছেন আমাদের সঙ্গে, তন্ময় চক্রবর্তী আছেন, কাজী আক্তার হোসেন আছেন আমাদের সঙ্গে, অনেকের অনেক অভিযোগ অলরেডি শুরু হয়ে গিয়েছে আমি কমেন্ট পড়ছি না, আমি কিন্তু চেষ্টা করছি বন্ধু কমেন্ট পড়ার, আর যারা কমেন্ট করছেন অবশ্যই কিন্তু আপনার মাকে নিয়ে লেখা কোনো কবিতা অথবা যে কোনো কিছু সুন্দর কোনো কথা কিন্তু আপনি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন www.facebook.com/thakafm90.4 এ। ইস্তাদ জাহান প্রিয়া আছেন আমাদের সঙ্গে, নাইম হোসেন আছেন, প্রিন্স পলাশ আছেন, সাব্বির আহমেদ সামির আছেন আমাদের সঙ্গে, ইমরান হলাদার আছেন, আর আছেন আমাদের সঙ্গে এল বি সজীব আছেন, এম ডি সাকিব আছেন, রেদওয়ান হোসেন সাগর আছেন, কোনা নায়ক আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে তাহিরা ইসলাম তুলি আছেন, রুবাই ইসলাম আছেন, এম ডি আবুল হাসান আছেন, শাহিদুর রহমান অপূর্ব আছেন আমাদের সঙ্গে, রাসেল মজুমদার আছেন, স্বপ্নিল বড়ুয়া আছেন, স্বপ্নিল বড়া মিন্টু আছেন আমাদের সঙ্গে, মুরাদ ওয়াহেদ আছেন, আলামিন খান আছেন, এম ডি রিহান বিডি আছেন, জুবায়ের আহমেদ সিলেট থেকে আছেন, এম ডি আবুল আহসান আছেন, এম ডি ইব্রাহিম, এম ডি রোহান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফেসবুকে আছেন লাবণ্য আহমেদ আছেন, এম ডি ইব্রাহিম, এম ডি তৌহিদুল ইসলাম আছেন, আরো অনেকে আছেন, যারা আছেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, মাসুদান আছেন আমাদের সঙ্গে, অনেক আফসোস করছেন এটা কিভাবে সম্ভব, এটা কেন করলো, আসলে কেন হয়েছে, কি জন্য হয়েছে তা তো আপনি শুনেছেনই, আর আমার প্রশ্ন হচ্ছে কেন করেছে, তাদের তো মন বা বিবেক বলে কোনো একটা কিছু আছে তাই না, এই জিনিসটা কিন্তু প্রশ্ন একদম মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে বারবার করে। রুবেলান আছেন আমাদের সঙ্গে, আসিফ রাসেল আছেন, ইমরান ইরফান মুমিন আছেন আমাদের সঙ্গে, দুবাই থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, যেহেতু তিনি দেশের বাইরে আছেন তিনি তার মাকে অনেক মিস করছেন এবং তিনি তার মাকে অনেক ভালোবাসেন। ইরফান আপনি তাড়াতাড়ি বাংলাদেশে এসে পড়ুন এবং আপনার মার সঙ্গে দেখা করুন, আপনার মনটিও ভালো হয়ে যাবে এবং আন্টির মনটিও ভালো হয়ে যাবে। এম ডি রুমান আছেন আমাদের সঙ্গে, ফারহান ইবনে ফারহাদ আছেন আমাদের সঙ্গে, তিনিও লিখেছেন আই লাভ ইউ সো মাচ মা অ্যান্ড আই মিস ইউ। এম ডি খোকন সরকার আছেন আমাদের সঙ্গে, ডি এ তানিজ আছেন আমাদের সঙ্গে, নাজিম আছেন আমাদের সঙ্গে, এম ডি আহসান হাবিব আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে তন্নি তারিন আছেন, মারিদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে এম ডি নবীর, ইমতিয়াজ হোসেন আছেন, ইঞ্জিনিয়ার মামুন প্রিন্স আছেন আমাদের সঙ্গে, ফারহানা বুসা আছেন, সহ আরো অনেকেই আছেন, যারা আছেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। এবং কমেন্ট অবশ্যই আপনি করবেন ফেসবুকে www.facebook.com/thakafm90.4 এবং 16260 তে আপনি আপনার এস এম এস টি করবেন। আর চলছে ভালোবাসা বাংলাদেশ, আপনার সঙ্গে আছি ঠিক রাত দেড়টা পর্যন্ত। এই মুহূর্তে একটি গান শুনতে চাচ্ছি, মাকে নিয়ে এত কথা হচ্ছে, সো কুমার বিশ্বজিতের এই গানটি না শুনলে একদমই নয়, সঙ্গে থাকুন, কিছুক্ষণের মধ্যেই ফিরছি।
আমরা কথা বলছিলাম ভালোবাসার বাংলাদেশে মা এবং সন্তানের এই রিলেশনশিপ গুলো নিয়ে। ইনফ্যাক্ট একজন মা এসেছিলেন আমাদের সাথে, যিনি কথা বলছিলেন, তার কথা বলার পেছনে উদ্দেশ্য সেটি এটাই ছিল যে কেউ যেন কারো সন্তান যেন তার মাকে বা বাবাকে তার আলটিমেট ডেস্টিনি যেন কখনো বৃদ্ধানিবাস বা বৃদ্ধ নিবাস অথবা বৃদ্ধাশ্রম না হয়। এই বিষয়গুলো নিয়ে তিনি স্বপ্রণোদিত হয়ে ব্যাপারগুলো এই মেসেজগুলো দিবার চেষ্টা করেছিলেন বা তিনি এই মেসেজগুলো দিবেন আমাদের ভালোবাসা বাংলাদেশের থ্রু দিয়ে। সেই কারণে তার আশা এবং তিনি সেই কথাগুলো বারংবার বলবার চেষ্টা করছিলেন। আমাদের অনুষ্ঠানে আরেকটি পার্ট, যে পার্টে আরেকজন মা তিনিও তার ভালোবাসার কথা বলবেন। তিনি একজন সফল মা যিনি তার সন্তান পরিজন নিয়ে তার সংসার নিয়ে তিনি ভালো আছেন। বাট এর আগে যে মায়ের কথা শুনছিলাম তার কথার মধ্যে বিভিন্ন জায়গাতে কিন্তু অনেক দীর্ঘ নিঃশ্বাস অনেক কষ্ট মাখা ঘটনা মিশে আছে। যিনি বারংবার বলছিলেন যে আমি চেষ্টা করেছি সবাইকে বেঁধে রাখার কিন্তু কাউকে বেঁধে রাখতে পারিনি। দিন শেষে যখন আমি পেছনের দিকে তাকাচ্ছি তখন দেখছি যে আমার সাথে কেউ নাই, কিচ্ছু নাই, আমি একদম একা, একদম একা। এ ধরনের পরিস্থিতি যেন অন্য কোনো মায়ের সাথে না হয়, অন্য কারো সাথে না হয়, সেই বারোটা নিয়েই আমার আজকের অনুষ্ঠানে আসা, সেই মেসেজটা দেওয়ার জন্য যাতে করে কোনো সন্তান তার মাকে পর করে না দেয়। যাই হোক, আমরা কথা বলছিলাম তার সাথে। এখন আমরা একজন সফল মা যিনি তার সন্তান পরিজন নিয়ে অনেক ভালো আছেন, তার মধ্যে এই ধরনের ঘটনাগুলো এগুলো কিভাবে কাজ করে, তিনি এভাবে এই সম্পর্কগুলোকে কিভাবে চিন্তা করেন, সে ব্যাপারগুলো একটু তার কাছ থেকে শুনবো। জি, আপনি নিজেও একজন মা, আপনি আপনার মতো করে ভালো আছেন, আপনি আপনার মায়ের কথা যখন চিন্তা করেন বা মা হিসেবে যখন আপনার সন্তানের কথা আপনার ভাবনাতে আসে, এই ভাবনাগুলো কেমন? আমি একটু ছোটখাটো কিছু ঘটনা আপনার কাছ থেকে জানতে চাই। প্রথমে জানতে চাইবো আপনার সাথে আপনার মায়ের রিলেশনশিপ কেমন ছিল সেই ব্যাপারে।
আমার আমার সাথে আমার মায়ের রিলেশনশিপ খুবই ভালো, ভালো মানে খুবই ভালো।
আর আপনি কিন্তু আমাদের ভালোবাসার বাংলাদেশের খুব পরিচিত একজন মুখ, যেহেতু আগেও আপনি এসেছেন এবং পথ শিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং বিভিন্ন ভালো কাজের সময় আপনি পাশে থাকতে চেষ্টা করেন। সো আজকে তারিখ
উত্তরায় থাকেন, আমার মা উত্তরায় থাকেন। গতকালকে উনি ফোন করেছেন, মানে আমি রোজায় একবারও যেতে পারিনি, তো আমি এত দূরে, মানে আমি জিকাতলায় মা উত্তরায়, তো ফোন করে বলল আর কি যে তুমি এত দূরে চলে গেছো যে তোমার আমি রোজার মধ্যে একদিনও দেখতে পারলাম না, ইয়ে করে এই আর কি। তো মার সাথে ভালোই সম্পর্ক, মানে মার ওষুধপত্র কোনো সমস্যা সবকিছু উনি আগে আমাকে এগিয়ে করে, মানে কোন ডাক্তার দেখাবে কাকে কি করবে আমার অন্য ভাই বোনদের জানানোর আগে আগে আমার সাথে বুঝে তারপরে অন্য সবার সাথে এগিয়ে করে জিজ্ঞেস করে। আমি যেটা বলবো সেটাই, আমি ভুল বললে ভুল, ভুলটাই, মানে এইরকম একটা সম্পর্ক আর কি মার সাথে। আর ছেলে মেয়েদের কথা বলবো, আমার এক ছেলে এক মেয়ে, তো ছেলে মেয়েরা মানে
ছেলে কি বড়?
না, ছেলে ছেলে ছোট,
মেয়ে বড়।
মেয়ে বড়।
তো আপনার কোল জুড়ে প্রথম যে সন্তান আসে সেটি হচ্ছে মেয়ে,
মেয়ে
কেমন ছিল তখনকার অনুভূতি একটু যদি আমাদের সাথে শেয়ার করেন।
তখন আমার কিন্তু খুব অল্প বয়সে আমার বিয়ে হয়েছে, আমার মেয়ে হয়েছে হলো আমার 20 বছর বয়সে। তো তখনের কথা তো মানে হ্যাঁ বুঝতে পারলাম যে মানে নতুন করে একটা কিছু আসলো এরকম আর কি। তারপর তো তখন আমার বাবা ছিলেন, আমার বাবা গিয়ে করতেন, মেয়েকেই দেখে গেছেন বাবা, আর ছেলেকে দেখেননি। তো ওই মেয়ের নিয়ে চলতে থাকলো, তারপরে মেয়ের 4 বছর পরে আবার ছেলে ছেলে হলো। তখনের একটা ঘটনা আছে আমার অবজারভেশন রুমে। তো আমি যেটা হয়েছে যে আমি খুব মানে ব্যথায়, আমি চিৎকার করছি না কিন্তু আমার দুই চোখ দিয়ে পানি পড়ছে, হ্যাঁ, আর চাদর মুখে ভিতরে গিয়ে করে ব্যথায়। তো একটা ডাক্তার এসে আমার মানে চেহারাটা এখনো মনে নেই, আমার এখনো মনে হয় যে আমি যদি ওনার একটা বার পেতাম আমি একবার সালাম করতে যেতাম। তখন আমাকে বলল যে মা তোমার তুমি কাঁদতেছো কেন? হ্যাঁ, তো আমি মাথা নাড়লাম এমনি মাত্র জ্ঞান ফিরার পর পর আর কি। তখন আমি বললাম যে এমনি, তখন বলতেছে না কোনো কারণে, তোমার আগে কি ছেলে মেয়ে আছে? আমি কি হ্যাঁ মেয়ে, এইবারও কি মেয়ে হয়েছে এর জন্য কাঁদতেছো? আমি কি না, আমার তো আগেরটা মেয়ে এখন ছেলে। হ্যাঁ, ও আচ্ছা তাহলে তো ভালো, তুমি কাঁদতেছো কেন? তখন আমি বললাম যে না আমার ব্যথা করতেছে, ব্যথা সহ্য করতে পারতেছি না যার জন্য, আর আগে তো সিজার মানে বিশাল আর কি, মানে ছেলের সময় এই একটা ঘটনা আর কি।
আপনি সবসময় আপনার কাছে, এর আগেও আমি স্টুডিওতে বলতে শুনেছি যে যখন পথ শিশুদেরকে দেখেন তখন অনেক বেশি আপনার মায় হয়, অনেক কষ্ট হয়, এই অ্যাটাচমেন্টটা ভেতর থেকে এই তাগিদটা তৈরি হওয়ার পেছনে মেইন রিজনটা
থেকে যেটা হচ্ছে যে এই জিনিসটা আমি বলবো আমি আমার বাবার বাবার কাছ থেকে পেয়েছি। আমার আমার বাবার বাবার কাছ থেকে পাওয়া, আমার বাবা মানে কোটোদের বৃষ্টির দিনে আমি দেখি নাই কোনো ছাতি নিয়ে বাসায় ফিরতে, ছাতিটা কাউকে দিয়ে ঢেকে নিজে ভিজতে ভিজতে বাসায় চলে আসছে, খেতা বাসা বাসার কেথা চাদর এগুলি কোনোদিন থাকতো না, এরে এটা দিয়ে দিতেছে, ওরে ওইটা দিয়ে দিতেছে, এরে এটা দিয়ে সাহায্য হবে, ওরে ওইটা দিয়ে সাহায্য হবে, এইভাবে করছে। হয়তো বা ওই ওই ইয়েটাই মনে হয় এখন কাজ করতেছে আমার, যে আমার মনে হয় না ভালো কিছু যদি অল্প একটুও করা যায় তাও মনে করলাম মনের শান্তি যে না আমি আমি একটু ভালো কিছু করলাম, ওই ইয়েতে মনে হয় যে না ঠিক আছে আমি একটু একটু কিছু করি, চেষ্টা করি, বেশি কিছু তো করতে পারবো না, মানে একটু চেষ্টা করি ভালো কিছু করার,
আপনি বলছিলেন যে আপনার মায়ের সমস্ত পৃথিবী জুড়ে আপনি, তার যে কোনো প্রয়োজন অপ্রয়োজনে আপনাকে সে মনে করে। আপনার দুই সন্তানের পৃথিবী জুড়ে কে, তারা যে কোনো প্রয়োজন অপ্রয়োজনে কার কাছে বেশি যায়?
ওদের যে
বাবা নাকি মা?
যে না, ওদের ব্যাপারটা হলো যে দুইজনে, আমার ছেলেও চাকরি করে এখন, মেয়েও বিয়ে হয়ে গেছে। তো ওদের যেটা হলো যে ওরা দুইজনেই ইয়ে করে। হ্যাঁ, আর আমার যেটা মনে হয়, আমি প্রথম প্রথম এই জিনিসটা বুঝি নাই, তখন খুব কষ্ট পেতাম যে বেসিক্যালি ওরা কিন্তু আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স ওরা। আমরা যতটুকু বুঝি আমাদের আগে ওরা বুঝে। হ্যাঁ, তো এই জিনিসটা বুঝতে আমার অনেক সময় নিয়েছে, আমার অনেক কষ্ট হয়েছে, অনেক চোখের পানি ফেলছি আমি।
কি হতো মানে, দেখা যাচ্ছে
হয়তো যে ছেলেরটা, মানে ছেলে হয়তো কোনো একটা কথা জিজ্ঞেস করলো না, তখন কষ্ট পাইতাম যে আচ্ছা আগে তো জিজ্ঞেস করতো, এখন কেন জিজ্ঞেস করে না। মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ের ব্যাপারে কিন্তু আমার মাথা ঘামানো উচিত না। তারপরে ও বলতাম আচ্ছা মেয়ের বিয়ে হয়েছে, দেখে কি হয়েছে, এর জন্য কি পর হয়ে গেছে, আমাকে একটা কথা জিজ্ঞেস করবে না। হ্যাঁ, কিন্তু এখন আমি আস্তে আস্তে গিয়ে হয়েছে যে না, এগুলো থেকে আমার সরে আসতে হবে। আর দুইজনের ফিলিংস একরকম না, আমার মেয়ে যেরকম, মানে আমি না দিতে চাইলেও কোনো কিছু আমার থেকে জোর করে নিবে, দিবা না কেন, দাও, তোমার দিতে হবে। হ্যাঁ, আর ছেলের প্রকাশটা আবার অন্যরকম, ছেলে চুপচাপ থাকে, দিলে খুশি, না দিলে কোনো
আপত্তি নেই,
আপত্তি নেই, মানে একটু চুপচাপ। ওর বাবাও চুপচাপ, তো ওর বাবার মতই ও যে চুপচাপ। ফিলিংস দুইজনেরই আছে, দুইজনের দুই রকম, দুই রকম আর কি, মেয়ের একরকম, ছেলের আরেক রকম।
স্বামী সন্তান নিয়ে আল্লাহর অশেষ রহমত, আপনি অনেক ভালো আছেন, অনেক ভালো আছেন। কিন্তু এরকম প্রচুর মানুষ আছে যারা, যে কথাগুলো আমরা তখন বলছিলাম অনুষ্ঠানের মাঝখানে, যে অনেককেই হয়তো
না, এটাও আমি বলি যে আমারও সামনে কি আছে আমি কিন্তু বলতে পারি না। হ্যাঁ, আমি কিন্তু আমারও সামনে কি, ছেলে মেয়ে এখন ভালো, দুই দিন পরে চোখ উল্টাইতে তো কোনো ইয়ে নেই। হ্যাঁ, আল্লাহ মাফ করুক, এরকম যেন না হয়। আমি এমনি ওদের বলি যে আমি যখন তোমাদের সাথে বেশি চিল্লাচিল্লি করবো, আমাকে রাখার দরকার নেই, আমার কোনো বৃদ্ধাশ্রম নিয়ে দিয়ে দিও। তো আমার মেয়ে আবার বলে যে তুমি বৃদ্ধাশ্রম গেলে বৃদ্ধাশ্রমে সব বেড়ে যাব, তুমি যা করো বৃদ্ধাশ্রমে সব থাকবো না, তুমি থাকবা ইয়ে করে আর কি। আজকাল আসলে এটাই যে কি বলবো, মানে আজকালকার ছেলে মেয়েদের সাথে, আমাদের সাথে, মানে আমি তো চিন্তা করি আমার মার সাথে আমার যেরকম রিলেশন, যেরকম ইয়ে, আমার ছেলে মেয়েদের সাথে হয়তো ওই রকম না। আমার বুঝে নিতে হয়, আমার মা যেরকম, আমার মাটা হয়তো বলে এটা হয়েছে, মা এটা করছি, এটা এটা হবে, কিন্তু আমার ছেলে মেয়েদের, আমাদের বলতে হয় যে আমার জন্য এটা করো, এটা করো, ইয়ে করে। তো আসলে জমানাও চেঞ্জ হয়েছে, এটাও একটা ব্যাপার, ইয়েটাও অনেক ফাস্ট হয়েছে, এটাও এটাও বোঝার ব্যাপার আছে। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে শান্তি, যদি মানে এই জিনিসগুলি আমরা বুঝতে পারি যে না, আমরা যেইভাবে মানুষ হয়েছি এখনকার ছেলেমেয়েরা সেইভাবে মানুষ হচ্ছে না, ওই জিনিসটা চিন্তা করলে কিন্তু শান্তি। আমি বললাম না যে আমি খুব কষ্ট হতো আমার, কেন ছেলে আমার সাথে এখন কথা বলে না, এখন এত কম কথা বলে কেন, আগে তো আগে আমার পেটের উপরে মাথা দিয়ে শুয়ে, যখন ইউনিভার্সিটিতে পড়তো, ইউনিভার্সিটি থেকে মানে হল থেকে আসতো, এসেও আমার পেটের উপরে মাথা দিয়ে শুয়ে থাকতো। কিন্তু এখন চাকরি করে, এখন কেন শোয় না, ওরা তো বিয়ে করাই নি এখন, ও এখন ও কেন এটা করে না, কিন্তু এটা তো সম্ভব না। টায়ার্ড হয়ে আসে, ইয়ে করে আসে, ও ওর মতো
মায়ের মন তো মানে না,
মায়ের মন মানে না, ওইটা একটা বলা যায় যে হ্যাঁ মায়ের মনটা মানে না, ওইটাই আর কি। আর এমনি না হয় আল্লাহর রহমতে ছেলে মেয়ে নিয়ে, আর আমি ছেলের ফিলিংসটাও আমি বুঝতে পারছি, আগে বুঝতাম। আমি ওকে অনেক বলছি ও যে যদি কোনো দিন শোনো তোমার মা মারা গেছে, তুমি বলবা যে ঠিক আছে মাটি দিয়ে দাও বা রাখো কিছু একটা, কিন্তু আমি একবার অসুস্থ হয়েছিলাম, তাও প্রায় 5-7 বছর আগে ব্লাড দিতে হয়েছে, 7 প্যাক ব্লাড দিতে হয়েছে। তো তখন আমি ওর ফিলিংসটা দেখলাম যে ও তখন ইউনিভার্সিটিতে পড়ে, সে পাগলের মতন সে ব্লাড জোগাড় করলো জাহাঙ্গীরনগর থেকে,
7 ব্যাগ।
সে ডেইলি আমার জন্য দুইজন করে পাঠাইছে ডেইলি, আর বলে গেছে আম্মু তুমি কিন্তু মেয়েদের ব্লাড নিবা না, ছেলেদের থেকে নিবা ব্লাডটা। ওরা আসবে, আসতেছে, আমার দিকে তাকায় আসতেছে, কিন্তু ইয়ে করবা না। আর যখন আমাকে বললো ব্লাড দেওয়া শুরু করলো, তখন মানে ওর আমার মেয়ে বলতেছে আপু আমি একটু আম্মুর সাথে শুই, তো আমার মেয়ে বলতেছে যে না ব্লাডটা নড়ে গেলে পরে আবার আম্মুর কষ্ট হবে, আমি নড়াবো না, একটু শুভ শুধু আমার পেটটা ধরে একটু শুভ আমাকে। তখন আমি বুঝতে পারলাম যে না আমার ছেলের তো ফিলিংস ঠিকই আছে, কিন্তু তার প্রকাশটা নেই, প্রকাশটা কম।
সবকিছুর পরেও তো অবশ্য এইসব জায়গাগুলোর পরিবর্তন আমরা কখনোই তো চাই না, আমরা তো সবসময় চাই যে মা সন্তানের এই
পরিবর্তনটা চাই না, কিন্তু এখন মেনে নেওয়া ছাড়াও কিন্তু কোনো উপায় নেই। হ্যাঁ, এখন যদি আমি মেনে না নেই, আমি ঘরে আমার নিত্য ঝগড়া হবে, নিত্য অশান্তি হবে, কে করবে? ছেলে হয়তো রাগ করে ঘর থেকে বের হয়ে যাবে, মেয়ে আমার বাসায় রাগারাগি করে আসবে না, তো এটা কি ভালো হলো? এটা কি ভালো ভালো জিনিস হলো? এটা তো ভালো কিছু হলো না। আমি যতটুকু মেনে নিতে পারতেছি, আমি তো দেখতেছি অতটুকু ভালো, ছেলে আমার সাথে ভালো, মেয়ে আমার সাথে ভালো, জামাই আমার সাথে ভালো, সবাই আমার সাথে ভালো। এখন এগুলির আমি যদি প্রতিবাদ করতে যাই তাহলে তো আমি খারাপ হয়ে যাব, খারাপ হয়ে যাবো, ওরা আমার সাথে সম্পর্ক রাখবে না, ইয়ে করবে না, তো ওইটা কি ভালো? আমার আমার কথা হলো যে আমি কি, আমিও কিন্তু অনেক কষ্ট করে দুইটা ছেলে মেয়ে মানুষ করছি, অনেক কষ্ট করে আমি আমার বাচ্চাদের, মানে আমার তখন আমার ইয়ে ভালো ছিল না, আমার হাজবেন্ড ব্যবসায় লস খেয়েছে, তখন খুব খারাপ ছিল,
শুনি ঘটনাগুলো,
মানে বাংলা বাজারে বইয়ের দোকান ছিল, ওইখানে লস হয়েছে আর কি। তো তখন আমার উপরে সংসার আমি ইয়ে করতাম, সংসার চালাইতাম, মানে আমার ছেলে মেয়েদের শুধু আমি নিজে পড়াশোনা করতে পারিনি বলে আমি ছেলে মেয়েদের বলছি যে তোমরা যদি পড়াশোনা করো আমি দরকার লাগলে আমি ভিক্ষা করব, তোমরা যেই পর্যন্ত যাইতে পারো যাও, আমি পড়াশোনার ক্ষেত্রে আমি কোনো টাকা পয়সা, আমার ছেলে মেয়ে আমার কথা হলো যে আমি আমার মারে আমি বলি আম্মা তুমি আমাদের নিয়ে এত কষ্ট করো না পড়াশোনার জন্য, আগে বসে এত ছিল না, এটাও কথা, আমার মারও দোষ নাই। আর আমার হাসতে হাসতেই বলা হয় যে তুমি আমাদের নিয়ে এত দৌড়াদৌড়ি করোনি, এত চেষ্টা করোনি, আমরা কিন্তু তোমার বলতে পারতেছি যে তোমার জন্য আমাদের পড়াশোনা হয়নি, কিন্তু আমার ছেলে মেয়ে কিন্তু কোনোদিন বলতে পারবে না যে আম্মু তোমার জন্য এই জিনিসটা হয়নি। যখন যেখানে বলছে, যখন যেখানে যেই টিচারের কাছে পড়বে আমি সেই জায়গায় দিছি, যেভাবে হোক আমার উপর দিয়ে যা খুশি তাই হোক, কিন্তু আমার কথা হলো তাদের পড়াশোনা করতে হবে, যেভাবেই হোক পড়াশোনা করতে হবে, এই আর কি। তো এই হচ্ছে অবস্থা আর কি, মানে মানতে পারলে ভালো, মানতে না পারলে আমার দৃষ্টিতে আর কি, মানতে পারলে ভালো, মানতে পারলে শান্তি, না মানতে পারলে অশান্তি, তো অশান্তি কে চায়? যেমন আগে আমাদের ছিল, আমার বাবা যেরকম, আমার বাবা রেলওয়েতে চাকরি করতেন, যেমন সরকারি কোয়ার্টারে মানুষ, তো আমার বাবা সবসময় বলতো যে একা জানে বেরোবা আর একা জানে ঘরে ঢুকবা, তো আমরা জোহরের আজানে বেরোইছি, মাগরিবের আজানে ঘরে ঢুকছি। এখনকার ছেলেমেয়েরা কি 11:10-11 আগে ঘরে ফিরে? আমি কয়দিন বলবো যে তুমি তাড়াতাড়ি ফিরো না কেন? তবে এটা এইটা ঠিক, মানে এটা আমার আল্লাহর রহমতে আমার ছেলে মেয়ে দিয়ে আমি বলবো, আমি বাদ বাকি সবারে গড়ে বলতেছি না, আমার ছেলে মেয়ে দুইটা আমার সাথে অসম্ভব রকমের ফ্রি ছিল, আমি সবসময় ভালো রাস্তা খারাপ রাস্তা দুইটাই ইয়ে করে দিছি, এটা করলে এটা হবে, এটা করলে ওইটা হবে, তুমি তোমার পছন্দ তুমি কোন রাস্তায় যাবা যাও, এই ইয়ে করতো। আল্লাহর মধ্যে কোনোদিন খারাপ ইয়ে হয়নি, মানে খারাপ দিকে যায়নি। আমার ছেলের কথা শুনলে অবাক হবেন যে এখনো সে আজকে 3 বছর যাবত বিকন ফার্মায় চাকরি করতেছে, ও ঢাকা শহরে সব রাস্তা চেনে না,
এখনো না,
এখনো চেনে না, মানে এখনো কোথাও যেতে হলে পরে ওর বাবাকে জিজ্ঞেস করে, বাবা আমি এখানে বাসে উঠলে ওইখান থেকে কোথায় নামবো, তারপর কোথায় যাবো, এরকম। তখন ওর বাবা বলে ঠিক আছে তুমি আমার গাড়ি নিয়ে যাও। ইন্টারমিডিয়েট যখন পরে সে নিউ মার্কেট চেনে না। হ্যাঁ, তার চেয়ারম্যান স্যার একদিন আমাকে ডাকলো, তখন বললো যে ইন্টারমিডিয়েটের সময় তখন বললো যে আপনি ছেলে নাকি ইয়ে চেনে না, নিউ মার্কেট চেনে না। হ্যাঁ স্যার, নিউ মার্কেটে তো ওরে নিয়ে যাই না কোনো সময়। তখন বলল, তখন ওরেই বললো যে বাবা এখন চেনার দরকার নেই, ইন্টারমিডিয়েটটা পাস করে না,
তারপরে
চেনো, এখন চেনার দরকার নেই, এখন নিউ মার্কেট চেনার দরকার নেই। তবে এখন আমার গুলি দিয়ে সবাইকে যাচাই করতে হবে না।
আমরা কথা বলছি একজন সফল মায়ের সাথে, তার সাথে আমাদের কথা কন্টিনিউ করব। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আর কিছু কমেন্টস পড়ব, দিয়ে ফিরে আসছে এখনই।
ঠিকুর অবশ্যই এই মুহূর্তে যারা শুনছেন অনেক কমেন্ট এসে পড়েছে আমাদের কাছে, আমি চেষ্টা করব কমেন্টগুলো পড়ে দেবার জন্য, অন্ততপক্ষে নামগুলো পড়ে দেবার জন্য। আর যারা আছেন অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কানেক্টেড হবেন ফেসবুকে www.facebook.com/thakfm90.4 এবং 1620 তে আপনার এসএমএসটি পাঠিয়ে দিবেন, আপনার নামটি লিখবেন, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 1620 এই নাম্বারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের সঙ্গে আছেন আনোয়ার হোসেন আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে এমডি কায়ুম, নাবিলা সুমা আছেন আমাদের সঙ্গে, এমডি আকাশ আছেন, এমডি মোমিন আছেন, সাব্বির সামির আছেন আমাদের সঙ্গে, দিলার হোসেন আছেন ইরাক থেকে, জুনায়েদ আল মামুন আছেন আমাদের সঙ্গে। তিনি লিখেছেন, যার মা আছে সে কখনো গরিব না, আই লাভ ইউ মা। আসলে একদম কথাটি কিন্তু ঠিক বলেছেন। রাসেল খান আছেন আমাদের সঙ্গে, এমডি খালেলুর রহমান আছেন, আর আছেন আমাদের সঙ্গে সফিকুল ইসলাম, শাকিল খান আছেন আমাদের সঙ্গে, এইচ কে তামিম আছেন, আর 1620 তে আমাদের সঙ্গে আছেন তানজিলা আছেন গাজীপুর থেকে, গালিব আছেন, গালিব আছেন আমাদের সঙ্গে বাড়িধারা থেকে, আরিফুর রহমান আছেন আমাদের সঙ্গে মিরপুর 13 থেকে, দারুল উলুম মাদ্রাসা থেকে, আর আছেন আমাদের সঙ্গে জুবায়ের তেজগাঁও থেকে, হারিস আছেন ঢাকা থেকে, এমডি রহমতুল্লাহ আছেন কামরাঙ্গীর চর থেকে, আমির হোসেন আছেন আমাদের সঙ্গে সখীপুর শরীফপুর থেকে, মিতুল নরসিংদী থেকে আছেন, তিনি লিখেছেন আমি আমার মাকে জীবন দিয়ে ভালোবাসি। অনেক অনেক ধন্যবাদ মিতুল। আর বন্ধুরা যারা আছেন অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হবেন ফেসবুকে www.facebook.com/thakfm90.4 এবং 1620 তে আপনি আপনার SMS টি পাঠিয়ে দিবেন। আর অনেকে জিজ্ঞেস করেছেন যে বাংলা SMS করলে সেটা আমরা পাবো কিনা, বাংলা SMS টি আমাদের সফটওয়্যারে সাপোর্ট করে না। সো আপনি যা লিখতে চাচ্ছেন আপনি বাংলার মতো করেই লিখুন, মানে বাংলাটা না, বাংলা ফন্ট ইউজ করবেন না, ইংলিশটাকে বাংলার মতো করে লিখতে পারেন। আর বন্ধুরা অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন, আমি আবারও জানিয়ে দিচ্ছি www.facebook.com/thakfm90.4 এ আমরা যে পোস্ট দিয়েছি সেই পোস্টে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন। আরও আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে মাত্র জয়েন করেছেন শফিকুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে ডিডিজি রুবেল, রেদওয়ান, রিজান আছেন আমাদের সঙ্গে, এমডি রাহুল আছেন, স্বপ্নের ক্যানভাস আছেন আমাদের সঙ্গে, নাইমুর রহমান, রাজবি রিজবি আছেন, সুলাইমান রুমান আছেন আমাদের সঙ্গে, এমডি মোবারক হোসেন, মার্শাল মাহবুব আছেন, এমডি আলামিন আছেন, তন্নি খাতুন আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে আখি এ জি, তফাজিল ইসলাম, রাজু, এইচ এম ইমন আছেন, আরও আছেন আমাদের সঙ্গে নাইম হোসেন, বাপ্পি মল্লিক আছেন, অপূর্ব আহমেদ চৌধুরী আছেন আমাদের সঙ্গে, রাকিব আছেন, এমডি মাসুদ আলম আছেন, রাসেল আহমেদ আছেন, আকলিমা আক্তার রাখি আছেন আমাদের সঙ্গে, মিঠুন সাহা আছেন, এমডি সাইদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, এমডি হুসেন বাড়ি আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে এমডি আবু তাহের নারায়ণগঞ্জ থেকে, পিওর বয় যাযাবর আছেন, আর আছেন আমাদের সঙ্গে সাইদুর রহমান, নাইমুর রহমান রিজভি আছেন, মিল্টন ডি এ পপস আছেন আমাদের সঙ্গে, ব্রাহ্মমান ফেসবুকার আছেন, এইচ কে তামিম আছেন আমাদের সঙ্গে, এমডি সাজিদুর রহমান সাজিদ আছেন, নাইমুর ইসলাম হানিফ আছেন আমাদের সঙ্গে, মুনতাসির নাজমুল হোসেন আছেন, আর আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফাহিম, জোনায়েদ সহ আরো অনেকেই আছেন। যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা চিন্তা করছেন কানেক্টেড হবেন, তারা কিন্তু অবশ্যই যেই ওয়েবসাইটটিতে ভিজিট করবেন তা হচ্ছে www.facebook.com/thakafm90.4।
আমরা ঘটনার মাঝখানে ছিলাম, বিভিন্ন ভাবে বিভিন্ন তথ্যপাত উঠে আসছে, যার সাথে কথা বলছে একজন সফল মা তার সাথে, এবং তিনি কথা প্রসঙ্গে বলছিলেন যে আমার যেমন সমস্ত পৃথিবী জুড়ে আমার সন্তানরা, কিন্তু কিছু সময় হয়তো পরিস্থিতির সাথে সময়ের সাথে কম্প্রোমাইজ করতে হয় ভালো থাকবার জন্য। এবং এবং এই কথাগুলো ঘুরে ফিরে আসছে এই কারণে যে আমরা আসলে একটা খুব সেন্সিটিভ একটা সময় কিন্তু আমরা পার করছি, এবং একটা দারুণ মানে একটা অস্বাভাবিক রকমের ট্রান্সফরমেশন হচ্ছে আমাদের জ্ঞাত বা অজ্ঞাত সারে। এখন যেন আমরা বাইরের কোন একটা কালচারকে অ্যাডাপ্ট করতে গিয়ে কেন যেন নিজেকে ভাসিয়ে নিয়ে যাচ্ছি, এই ব্যাপারগুলো কি আপনি নোটিস করেছেন কোনোভাবে, যে আসলে আমাদের অজ্ঞাত সরে বা জ্ঞাত সরে আমাদের ভেতরে একটা ট্রান্সফরমেশন হচ্ছে? আমাদের সবচেয়ে বড় পুঁজির জায়গা যে রিলেশনশিপ, ভালোবাসা, এই যে বিভিন্ন রকম আন্তরিকতায় জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, একেবারেই নাই। আমরা কেমন যেন স্বার্থপর হয়ে উঠছি দিনকে দিন।
কারণ আমি যেটা বললাম যে আমরা সরকারি কোয়ার্টারে গিয়ে আমরা দুপুরে কোথায় ভাত খেতাম, রাতে কোথায় ভাত খেতাম, সকালে কোথায় ভাত খেতাম, মানে কেউ জানত না। যে দেখত আয় ভাত খেতে আয়, টান দিয়ে বসাই দিত, কে আমার যে বলতাম আম্মা ভাত খাইছি ইয়ে করে। কিন্তু আজকালকার ছেলে মেয়েদের আগে হয়তো আমরা এত ভালো খেতাম না, ডাল ভাত খেতাম, ভর্তা ভাত খেতাম, কিন্তু সবাই মিলে খেতাম। আর এখন হয়তো আমি ঘরে ডেলি এক গরুই খাচ্ছি, কিন্তু আমি আশেপাশের খবর নাই আমার কাছে।
আমাদের যেরকম
এখনো যেটা হয় আমাদের, যে আমরা চাচাতো ভাই বোন অনেক, ফুফাতো ভাই বোন অনেক, আমরা যদি কোনো জায়গায় মানে সুযোগ পাই যে আমার চাচাতো ভাই বোন সব একসাথে হচ্ছে, ফুফাতো ভাই বোনরা একসাথে হচ্ছে, যত কাজই থাক যত একটু একটু আড্ডা মেরে আসি, হ্যাঁ একটু সবার সাথে দেখা করে আসি, একটু সব খাওয়াটা বড় ব্যাপার না, একটু সবার সাথে গল্প করে আসি, একটু ইয়ে করে। কিন্তু আজকালকার ছেলেমেয়েরা কিন্তু না, সেই জিনিসটা করবে না। হ্যাঁ যে না, ওই যদি দরকার থাকে তবে যাবে, দরকার না থাকলে যাবে না। আর আমরা যতটুক ত্যাগ স্বীকার করে যতটুক ইয়ে করে আমরা সংসার করছি করতেছি, এতটুক মনে হয় না মানে আজকালকার ছেলেমেয়েরা করবে বা করতেছে, মানে কোনোটাই আমি বলবো না। ওরা ওরা নিজেদের সুবিধা মতো চলছে, যেটা সুবিধা সেটাই হচ্ছে যেটা। তো তারপরেও যেটা হলো যে আমি আমার মেয়েকে সবসময় বলি, মেয়েটাকেই তো বিয়ে দিচ্ছি, মেয়েটাকে সবসময় বলি যে তোমার শ্বশুর ওর শাশুড়ি নেই, মারা গেছেন উনি, শ্বশুরটা আছেন, যতক্ষণ পারো তুমি তোমার ডিউটি থেকে তুমি নড়বা না, তোমার তোমার যতটুকু দায়িত্ব আছে তোমার দায়িত্ব থেকে তুমি নড়বা না, তোমারে কে কি করলো না করলো এটা দেখার ব্যাপার না। আমার বাবা সবসময় আমাকে বলতো যে মা সবসময় খেয়াল করবা তুমি কারে কি করলা না, তুমি কি করলা ওইটা দেখবা, তোমারে কে কি করলো ওইটা দেখার দরকার নেই, ওইটা দেখবা না, ওইটা কখনো বলবা না, তুমি কারে কতটুকু কি করতে পারছো অতটুক অতটুক বলো ইয়ে করে। এই ওই রকম মানে ওই কিছু কিছু জিনিস ওই দিক থেকে আসলে ফ্যামিলি থেকেই তো আসে জিনিসটা, ওই ফ্যামিলি থেকেই যেমন ইয়ে হয়েছে আর কি। ওইরকম আমাদের তো হলো কি বলবো, আমাদের এমনি তো কুমিল ব্রাহ্মণবাড়িয়া বাড়ি।
কয় ভাই বোন আপনাদের?
আমরা দুই ভাই দুই বোন।
ওকে, আপনার আপনার বেড়ে ওঠাটা একটু শুনি।
আমার বেড়ে ওঠাটা হলো আমি মানে শর্টকাটেই বলি, আমি ক্লাস ফোর পর্যন্ত আমি ঢাকায় ছিলাম, ক্লাস ফোর থেকে আমি গ্রামে চলে গেছি, গ্রামে ক্লাস নাইন পর্যন্ত, ক্লাস নাইনে আমার বিয়ে হয়ে যায়, তারপর থেকে তো সংসার শুরু। তো আমাদের ফ্যামিলিতে অবশ্য এত মেয়েদের এত কম পড়াশোনা নাই, মানে একটা ইয়ে কথা বললেই হয়তো বুঝতে পারবেন যে আমার যে বড় ফুপু উনি হলে উনি ছিলেন হলো বেগম রোকেয়ার যে পাঁচজন নিয়ে যে ক্লাস
শুরু করেছিলেন তাদের একজন
কঠিন
অবস্থা, কঠিন ব্যাপার।
তো সেই ফ্যামিলির মেয়ে আমি, কিন্তু তারপরে আমি বেশি দূর আগাইতে পারিনি আর কি। এটা আমার ব্যর্থতা, খুব কষ্ট হয় আমার এটার জন্য, মানে কেন কেন করতে পারলাম না, পড়াশোনাটা কেন হলো না, বিভিন্ন কারণে হয়নি আর কি।
এখানে অদ্ভুত এক সাদৃশ্য বা বৈসাদৃশ্য দুটোই আমরা দেখেছি। আমরা আমাদের লিসনার যারা শুনছেন দেশ এবং দেশের বাইরে থেকে, তাদের অবগতির জন্য দুইটি বিষয় আমি আসলে উপস্থাপন করব, তারপর কিছু কমেন্টস নেব, দেন আমরা হয়তো অনুষ্ঠানটাকে শেষের দিকে নিয়ে আসব। একটা 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 বিষয় আমরা দেখেছি গল্পের প্রথম পার্টে, যখন আরেকজন মা এসেছিলেন যিনি এখন বৃদ্ধ নিবাসে থাকেন, যাকে একরকম তার ভাগ্যের কাছে বিলম্বিত হয়ে নিজেকে আত্মসমর্পণ করতে হয়েছে, যার সর্বশেষ উক্তিটা এরকম ছিল যে আমার জীবনে আর চাওয়া পাওয়ার কিছু নেই, আমি যাই করতে গেছি সবকিছুতে হেরেছি, যে কারণে একদম একা হয়ে গেছি, আমি একদম একা যেখানে আমার সাথে কেউ নাই। এবং উনি বলছিলেন যে আমাদের জানালা দিয়ে যখন আমি উঁকি দিয়ে দেখি বস্তির ছেলেমেয়েরা একসাথে থাকে, যখন মা কাজে বের হয়ে যায় তখন হয়তো সন্তানটাকে আরেকজন আগলে রাখছে, সেখানে হয়তো খাবারের কোনো উন্নতি নাই, পোশাকের উন্নতি নাই, স্বাস্থ্যসম্মত পরিবেশ নাই, কিন্তু একটা জিনিস দেখে খুব খুশি হয় আমি, যারা একসাথে আছে, যাই করছে একসাথে করছে। আর আমরা হয়তো উপরতলার মানুষ, যেখানে ভালোবাসা কনক্রিটের জমাটে আটকে গেছে, সেখানে হয়তো সবাই অনেক ভালো একটা লাক্সারি লাইফের ভেতর দিয়ে যাচ্ছি, কিন্তু যেটি নাই সেটি হচ্ছে মমত্ববোধ, ভালোবাসা। এই বিষয়গুলো নিয়ে উনি কথা বলছিলেন, বাট একটা বিষয় উনি বলেছিলেন সর্বশেষ, যে আমার কোনো রিগ্রেট নাই আমার লাইফ নিয়ে, আমি কোনো অনুতপ্ততা নাই আমার জীবন নিয়ে, কারণ এই জীবনটা আমি বেছে নিয়েছিলাম। উনি বলছিলেন যে আমি গান খুব পছন্দ করতাম, উনি বলছিলেন যে আমি পছন্দ করতাম আমার স্বকীয়তাকে, উনি বলছিলেন যে আমি পছন্দ করতাম আমার নিজেরও একটা ব্যক্তিসত্তা আছে, আমি মা, আমি কারো স্ত্রী, কিন্তু পাশাপাশি এটাও তো সত্য যে ব্যক্তি আমি। এই ব্যক্তি আমির জন্য আমার মন চেয়েছে বারংবার যে মানুষের জন্য কিছু করতে, তাই সিঙ্গারের কোম্পানির যে প্রতিষ্ঠানটি যে কাজের সাথে তিনি জড়িত ছিলেন, সেখান থেকে তিনি নিজে উদ্যোগী হয়ে কিছু কিছু কাজ করেছেন, পথশিশুদের জন্য কিছু কাজ করতেন, তিনি তার গানের জন্য প্রচুর সময় দিতেন। তিনি বলছিলেন যে আমি এই জিনিসগুলোকে যদি পর করে নিতাম, দিয়ে যদি সংসারের সাথে শুধু ইনভলভ থাকতাম ব্যক্তি আমিটাকে শেষ করে দিয়ে, তাহলে হয়তো বা সংসার আমার সাথে থাকত, আমাকে হয়তো আজকে একা থাকতে হতো না, কিন্তু আমি রিগ্রেট করি না এই কারণে যে ব্যক্তি আমি আমার সাথে আমি কখনোই কম্প্রোমাইজ করিনি, এবং ব্যক্তি আমি যেন ভালো থাকে, ব্যক্তি আমার দ্বারা যেন বহু মানুষের উপকার হয়, বহু মানুষের ভালো থাকার কারণ আমি হতে পারি, সেই চেষ্টা আমি বারংবার করেছি, আর সেই কারণে আমার লাইফ নিয়ে কোনো রিগ্রেট নাই। আরেকজন মা এখানে আছেন যিনি খুবই সফল তার তার সাংসারিক জীবনে, তিনি সফলকাম তার সন্তানদেরকে বড় করবার ব্যাপারে, তিনি সফল তার ব্যক্তি জীবনে, কিন্তু স্বকীয় সত্তার ব্যাপারে তার একটা কিন্তু রিগ্রেট থেকেই গেছে, ব্যক্তি মানুষটির ব্যাপারে একটা যেন অতৃপ্তি থেকেই গেছে। তিনি বলছিলেন যে আমারই বোন যিনি ছিলেন, যে পাঁচজন নিয়ে বেগম রোকেয়া তার ফুপু, যে পাঁচজনকে নিয়ে বেগম রোকেয়া তার সহপাঠী জীবন পাঠ্যক্রম জীবন শুরু করেছিলেন, তাদেরই একজন, এবং সেই পরিবারের
নাম ছিলেন আহমেদ হুমায়ুন,
আহমেদ হুমায়ুন
দৈনিক
বাংলার, এবং সেই সেই পরিবারের সদস্য হওয়ার পরেও আমার পড়ালেখা কেন ক্লাস নাইনের পরে সামনের দিকে এগুলো না, সেগুলো নিয়ে আমার অনেক বেশি অনুতাপ আছে। ব্যক্তি মানুষ তাকেও তো আসলে নার্চার করবার সুযোগ ছিল, ব্যক্তি মানুষটাকেও তো পানি দিয়ে হোক বা বাতাস দিয়ে হোক মাটি দিয়ে হোক সেটাকেও তো পুষ্পমণ্ডিত করা যেত, সেই জায়গাটা আমার খুব বেশি প্রোগ্রেস করেনি, তাই এটা নিয়ে অনুতাপ আছে, কিছু অসম্পূর্ণতা আছে, বাট সেই অর্থে রিগ্রেট নাই, যেহেতু আমি আমার পারিবারিক জীবনে সাংসারিক জীবনে সন্তানকে নিয়ে স্বামীকে নিয়ে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। তাই আমরা আসলে এখন এই বর্তমান পৃথিবীতে এসে একটা জায়গায় অন্তত সিদ্ধান্তের জায়গায় দাঁড়াতে পারি, দুই মায়ের কথাগুলোকে যদি সারসংক্ষেপ করে দু একটি লাইনে নিয়ে আসার চেষ্টা করি, সেখানে আসলে তখনই হয়তো একটা মায়ের সত্যিকারের বেঁচে থাকা প্রাণ পাবে, সত্যিকারের বেঁচে থাকা বলতে যা বোঝায় সেটি সেটি প্রকাশ ঘটবে, যদি সেই ব্যক্তি মানুষটিও পুষ্পমণ্ডিত হয়, ব্যক্তি মানুষটির সত্তাও বিকশিত হয়, অ্যাট দ্য সেম টাইম সে যদি তার সংসারটাকে আগলে রাখতে পারে, সংসার জীবনেও সে যদি সফল হয়, অর্থাৎ দুইটা মায়েরই এক্সপেকটেশন, দুইটা মায়েরই ডিজায়ার যদি এক জায়গাতে চলে আসে, তাহলে মনে হয় আধুনিক মা সত্যিকার অর্থে এখনকার এখনকার পৃথিবীতে সার্ভাইভ করবে। এটা আমার সোফার যে আন্ডারস্ট্যান্ডিং আপনাদের দুইজনের কথা বলে,
এটা কিন্তু সত্যি, এটা কিন্তু সত্যি। আমার আমাকেও ছাড়তে হবে, আমার ছেলে মেয়েকেও ছাড়তে হবে,
শুধুই মাকে না, ওই সময় থেকে সময়ের কাছ থেকে শিক্ষাটা নেওয়াটা খুব জরুরি। শুধুই মা স্যাক্রিফাইস করবে, শুধুই মা ছেড়ে আসবে, ইট ডাজন্ট মেক সেন্স। বোথ ওয়ে থেকে ছাড়বার সময় চলে এসেছে।
যে আমারও আমারও কিছু পুরানো ইয়ে ছাড়তে হবে, আমার ছেলে মেয়েরও কিছু পুরান মানে নতুন জিনিস ছাড়তে হবে।
এটা তো জাস্টিফাইড হতে পারে না যে সন্তান সন্তান করতে গিয়ে ব্যক্তি মানুষটা সে তার সমস্ত কিছুকে ডিস্ট্রয় করে দেবে।
কিন্তু ওই জায়গা থেকে আমি নড়িনি।
হ্যাঁ, ওই জায়গাতে এখনো নড়েননি পুরোপুরি।
আমি কিন্তু মানে আমার ছেলে বললেই যে তুমি এখানে বসে থাকো আমি এখানে বসে থাকবো, বা আমার মেয়ে বললেই যে তুমি আজকে এক্ষুনি এটা করবা,
পুরোপুরি তো আপনি অবশ্যই নড়েননি, কারণ আপনার মন বলেছে পথ শিশুদের জন্য কিছু করতে হবে, আপনি ঝাঁপিয়ে পড়েছেন। ইভেন আপনি মনে হয় এতিমখানাগুলোতেও চলে যান তাদের জন্য ইফতারি দেওয়ার জন্য,
ইয়ে করার জন্য। কিন্তু এটা এটা জানে যে এটা আমার হাজবেন্ডও জানে যে মানে আমাকে ওই জায়গা থেকে আমি যদি মুখ দিয়ে একটা কথা বের করে ফেলি আমাকে ওই জায়গা থেকে কেউ নড়াতে পারবে না।
যেহেতু আপনি কারোর সাথে তার অন্যায় করছেন না, আপনি আপনার মনের শান্তির জন্য, তার রুহের তৃপ্তি, রুহের তৃপ্তির জন্য কিছু একটা করছেন।
হ্যাঁ, যে আমি আজকেও বললাম ওদের সাথে কথা হলো, তাই বললাম যে আমি বেশি কিন্তু না, আমি অল্পই, হ্যাঁ অল্প 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 কিছু, তো যেটাই আনা হয়েছে সেটাই হয়েছে যে মানে আমার শান্তির জন্য, এটা আমার শান্তির জন্য আমি কিছু করলাম। আমার মনে হলো যে না আমি একটু কিছু হয়তো করতে পারলাম ওইটাই, তো যার জন্য মানে আমার ছেলে মেয়েরাও যেমন আমাকে মানে ওইটা জানে যে মারে ওইটা বলা যাবে না, এটা 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 করবে না, এটা মা করবে না, মেয়েও জানে এটা মা করবে না, মারে নড়ানো যাবে না। আমি কিন্তু আমার জায়গা থেকে আমি নড়িনি, এটা এটা কিন্তু সত্যি কথা। আমি কারো ক্ষেত্রে আমার হাজবেন্ডের ক্ষেত্রেও না, আমার বাচ্চাদের ক্ষেত্রেও আমি নড়িনি, আমি বলে দিয়ে ছেড়ে দিছি এটা ভালো এটা খারাপ।
কিন্তু সমাজের তো অসম্পূর্ণতা এখন আছে যে মাকে শুধু স্যাক্রিফাইস করতে হবে, মায়েরও যে কিছু ব্যক্তিগত চাওয়া পাওয়া থাকতে পারে, তাও তারও যে আত্মার তৃপ্তির জন্য কিছু অ্যাক্টিভিটিস করতে পারে,
যেটা হচ্ছে সেটা আমি বললাম যে
মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয়নি কিন্তু এখনো।
না না, ওটা ওটা মেনে নেওয়ার গিয়ে হয়নি। আর যেটা হলো যে আমি আমার ছেলে মেয়ে দিয়ে তো আমি দশজনকে
গোটা বাংলাদেশের পিকচারটা আসলেই তা না,
পারবো না। এখন এখন আমার ছেলে মেয়ে বুঝে আমাকে, আমার ছেলে মেয়ে আমি রাগ করবো বলে আমার ছেলে এখন পর্যন্ত মানে সে কোনো আমি আমার কথা হলো তুমি সারাদিন থাকো বাইরে অফিস করো, সারাদিন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু রাতে আমি কোনো বাসায় থাকতে দিব না। আমি একদিন রাত 11টার সময় ওর বসের বাসা থেকে নিয়ে আসছি। সে তার বস এখনো বলে তোর মা এখনো তোরে ফোন করে, তুই আজকে 4 বছর যাবো চাকরি করো, সে এখনো তোর মা তোরে ফোন করে। হ্যাঁ না, আমার কথা হলো তুমি থাকবা না, তুমি বলবা আমার মা এটা পছন্দ করে না, তুমি রাজি রাজি হও কেন, তুমি যাও কেন, গেলে তোমার এরকম। সে রাগ করে আসছে, ঠিক আছে রাগ কয়দিন থাকবে, 2 দিন 3 দিন 4 দিন, তারপর তো আর রাগ থাকবে না। এখন মাঝে মাঝে বলে আম্মু আমি একটু বড় হয়েছি আমাকে একটু ছাড়ো,
এখন নিয়মকে চিনি আমি
না, মানে এখন আল্লাহর রহমতে বাইরে টারেও যায়, তারপরে আবার টুরে বাইরে ঢাকার বাইরে যায়, দেশের বাইরেও যায়, তো আম্মু আমাকে একটু ছাড়ো। কিন্তু আমি বলি যে দেখো তোমরা বড় হয়েছো কিন্তু আমাদের কাছে তো বড় হওনি, আমাদের কাছে সেই বিনয় বিনয়ই আছো, বিনতি বিনয় আর কি নাম গিয়ে করে। এখন আমার কথা হলো যে আমার বাচ্চাদের দিয়ে আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমত, হয়তো বা আমি আমার সংসার জীবনে আমি অনেক 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 ত্যাগ স্বীকার করছি, যার জন্য হয়তো আল্লাহ আমার এই দুইটা কথা রাখছেন, কারণ আমি নিজে পড়াশোনা করিনি, আমার পড়াশোনার প্রতি একটা ইয়ে ছিল, ক্ষোভ ছিল, আমার কথা ছিল যে না আমি আমার ছেলে মেয়ে দুইটার যেভাবেই হোক আমি পড়াশোনা করাবো, তো আল্লাহর রহমতে হ্যাঁ আমি আবার মাঝে মাঝে ইয়ে হয়ে যেতাম যে আম গাছে তো আমি হয়তো হয়তো একটু যত্ন করলে একটু সাইজে বড় হয়,
এর বেশি কিছু
তো হবে না, কিন্তু না আল্লাহর অশেষ রহমত যে ছেলেটা ফার্মাসি থেকে ইয়ে করছে, পাস করছে ইয়ে থেকে জাহাঙ্গীরনগর থেকে, আর মেয়েটা MBA পাস করছে, তো আল্লাহর কাছে লাখ লাখ শুকর। যে আমি যতটুকু গিয়ে করছি আমার সম্ভব ছিল না, আমার পক্ষে সম্ভব না, একটা নাইন পড়া মহিলা থেকে এসে বেশি আর কি আশা করি।
আপনি বারবার বলছেন ঠিকই, আপনার বিনয় নামটা যথার্থই দিয়েছেন আপনার সন্তানকে, যেহেতু বিনয়টা আপনার পার্সোনালিটির মধ্যেই আছে, কারণ আপনি সুযোগ পাননি। আপনাকে যদি সুযোগ দেয়া হতো তাহলে অবশ্যই আপনার মাঝ দিয়ে আমরা অনেক বড় কিছু দেখতে পেতাম, তখন সেই পরিস্থিতি ছিল না।
আমার ফ্রেন্ডরা আমাকে সবাই বলে যে তুই যদি শুধু ভার্সিটির মাঠ পর্যন্ত যেতে পারতি তো টিকিট লাগেও পাইত না। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের মধ্যেই আমার সাহস বলেন বেশি, জেদ বেশি, সবকিছুই একটু বেশি বেশি, তবে শুধু ওই পড়াশোনাটার জন্য পিছিয়ে গেছি আর কি। পড়াশোনাটার জন্য মানে পাঁচজন পড়াশোনাওয়ালা লোক দেখলে আমার নিজেকে নিজে খুব ছোট মনে হয়, তখন আর আমার মুখ দিয়ে কথা বের হয় না। কিন্তু এটার জন্য আমার বোন ভাবি, ভাবি ডাক্তার ছিলেন, আহমেদ হুমায়ুনের বউ উনি ডাক্তার, তা ওই ফুপুর মেয়ে উনি পিজির হেড ছিলেন, মাইক্রোবায়োলজির হেড, উনি অনেক বুঝাইছে, দেখ তোর কথা শুনলে তোকে দেখলে কেউ বলবে না তুই পড়াশোনা জানোস না, তুই চুপ করে থাকুস কেন। তখন বলতাম তোমরা কথা বলো, আমার আমার এটাই কোনো কথা বলার জন্য, আমি শুনি, আমি আমি শুনি, যে আমি শ্রোতা ইয়ে করে এই আর কি।
আসলে শিক্ষা কাকে বলে, নতুন করে আসলে জিনিসগুলো বুঝবার এখন সময় এসেছে মনে হয়। আমি এখন যুক্ত আছি ভালোবাসার বাংলাদেশের এই প্ল্যাটফর্ম থেকে প্রায় 40-45 লক্ষ মানুষের সাথে। আপনার শেষ কথাগুলো সত্যি আমার চিন্তার জায়গাতে অনেক বড় করে আঘাত করেছে। আপনার শেষ কথাগুলো সত্যি আমার নিউরনে অন্যরকম এক এক চিন্তার ঝড় তুলেছে। শিক্ষা বলতে অ্যাকচুয়ালি কি বুঝি? সঠিক কিছু টিক মার্ক যেগুলো প্রিটি কোইনসিডেন্টের মাধ্যমে বের হয়ে যাওয়ার একটা মাধ্যম। শিক্ষা বলতে যেগুলো বুঝি, কোনো না কোনো ভাবে কোনো একটা সার্টিফিকেট করায়ত্ত করা। শিক্ষা বলতে আমরা কি বুঝি, কোনো না কোনো ভাবে যে কোনো একটি ডিগ্রি পকেটস্থ করা, এমন কোনো ইউনিভার্সিটি এমন কোনো কলেজের মাধ্যমে যেখানে এটি প্রভাবিত করবার ক্ষমতা আছে, নাকি শিক্ষা বলতে বুঝি মানসিক মানবিক মূল্যবোধ, শিক্ষা বলতে বুঝি একটি ব্যক্তিত্বের সঠিক গাঁথনি, শিক্ষা বলতে বুঝি মানুষ হিসেবে মানুষের কদর করা, শিক্ষা বলতে বুঝি দারুণ এক রুচি সম্পন্ন ব্যক্তিত্বে নিজেকে বিকশিত করা। তাই যদি হয়ে থাকে, আজকে যে মানুষটি আমার সাথে উপস্থিত সে মানুষটির সাথে ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্মে আমরা কথা বলেছিলাম এর আগে, যখন পথ শিশুদের জন্য কাপড় কালেকশনের কাজ চলছিল তখনও, যে মানুষটিকে আমি ব্যক্তিগতভাবে এই অর্থে চিনি যে কোন রকম কোন আহ্বান যেখানে মানুষের মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপার, যেখানে মানুষের ভালোবাসবার ব্যাপার, যেখানে মানুষের জন্য কোনো কিছু করবার ব্যাপার, তখন স্বপ্রণোদিত হয়ে নিজ উদ্যোগে উনি ছুটে আসেন। কি দিন কি রাত, কোনো কিছুই তাকে এতটুকু পিছপা করতে পারে না। কিন্তু এই 1.5 কোটি লোকের বসবাস যে ঢাকা শহরে, যে ইথারে কণ্ঠস্বর পৌঁছে যাচ্ছে না বাংলাদেশের বিভিন্ন কর্নারে, সেখান থেকে এই ধরনের ঘটনা কিন্তু হয়তো ছেলেদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ঘটে, বাট মেয়েদের ক্ষেত্রে বা এই উনি যে বয়সের মানুষ সে বয়সের মানুষের ক্ষেত্রে আমি গত 8 বছরে দেখিনি। আমার সেই শিক্ষা কতটুকু যৌক্তিক, যে শিক্ষা আমার ভেতরে মানুষকে ভালোবাসার ক্ষেত্রে মানুষের প্রয়োজনে যেখানে সবাই মিলে ভালো একটা কিছু করা যায় এরকম একটা ইন্টেন্স সবার ভিতরে কাজ করছে, এরকম একটা প্রণোদনা সবার মধ্যে তৈরি হচ্ছে, কিন্তু কেউই তার আড়মোড়া ভেঙে ঘরের সেই দরজাটা খুলে নিজেকে উদ্যোগী হয়ে গাড়ি নিয়ে বের হয়ে কোন একটা জায়গা পর্যন্ত এসে সেই কন্ট্রিবিউটটা করবার মতো সাহস শক্তি মানসিকতা কোনোটাই রাখছে না। সো কোন শিক্ষার কথা আমরা বলি, কোন প্যারামিটারে এই মানুষটিকে আমি অশিক্ষিত অর্ধশিক্ষিত এ ধরনের ক্যাটাগরিক্যালি এ ধরনের জায়গাতে ফেলব, কোন লজ্জায় কোন সাহসে আর কোন বিচারে? শিক্ষা বলতে যদি সত্যি বোঝায় যে সত্যিকারের একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে, শিক্ষা বলতে সত্যি যদি বোঝায় রুচির চমৎকার বহিঃপ্রকাশকে, শিক্ষা বলতে যদি সত্যি বোঝায় মানুষ হিসেবে মানুষকে ভালোবাসাতে, তাহলে তো সবচেয়ে শিক্ষিত মানুষটি আজকে সত্যিকার অর্থে আমার পাশে বসা। গত 7-8 বছর আমি এই ধরনের অনুষ্ঠানের সাথে জড়িত, এই বয়সী মানুষকে ভালোবাসার টানে কখনো ছুটে আসতে এই 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 মাঝরাতে আসতে দেখিনি, যেটা এই মানুষটিকে দেখেছি শুধুই মানুষকে ভালোবাসার জন্য, শুধুই মানুষের পাশে থাকবার জন্য, শুধু আমারই প্ল্যাটফর্মে আসে বিধায় তার গুণ কীর্তন করছে, ব্যাপারটি এরকম না। ব্যক্তি জীবনে মানুষটি এরকম, যেখানেই প্রয়োজন হয়েছে, যেখানে তার কন্ট্রোলের মধ্যে, তার ক্ষমতার মধ্যে দেখেছেন কিছু করবার সুযোগ আছে, সেখানেই তিনি ঝাঁপিয়ে পড়েছেন। উনি যদি অশিক্ষিত হন, উনি যদি অর্ধশিক্ষিত হন, তাহলে কোন শিক্ষার কথা আমরা বলি? কাদের, কোন শিক্ষিত মানুষের জয়গান আমরা করি? কারণ তার মতো হাজারো লাখো কোটি মানুষের বসবাস, যেখানে আমাদের কণ্ঠস্বর পৌঁছে যাচ্ছে, যে ইথারের মাধ্যমে ভালোবাসা বাংলাদেশের কণ্ঠস্বর পৌঁছে যাচ্ছে, সেখানে কিন্তু আমরা শুনছি ঠিকই, সেখানে আমরা চিন্তা করছি ঠিকই, তার বয়সে কতজন মানুষ রিয়্যাক্ট করছে বা ছুটে আসছে যে না, আই হ্যাভ টু ডু সামথিং মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোবাসার জন্য। আপনি যদি সত্যি শিক্ষার জায়গায় না থাকেন, তাহলে পুরো মানুষ গড়ে অশিক্ষিত যারা শুনছি বাট কোনো কিছু করছি না। ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এখনই।
অবশ্যই কমেন্টস, অনেক 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 কমেন্টস আছে, অবশ্যই আমি কমেন্টস গুলো পড়ার চেষ্টা করবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের সঙ্গে আছেন জাহিদুল ইসলাম সাইফ আছেন আমাদের সঙ্গে, সোহেল রানা আছেন, মারুফ খান আছেন আমাদের সঙ্গে, আরিফিন নীরব আছেন, অমিত সাহা আছেন, আরো আছেন আমাদের সঙ্গে জাহিদ হৃদয় আছেন, জাহিদ হৃদয় আছেন আমাদের সঙ্গে। আর বন্ধুরা যারা শুনছেন শেষ মুহূর্তে, একদম কিন্তু আমার অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে পড়েছি, সো অবশ্যই এই শেষ মুহূর্তে আপনার যে কোনো কমেন্ট আপনি আমাদেরকে পাঠাতে পারেন www.facebook.com/dhakafm90.4 এবং 16260 তে আপনি আমাদেরকে SMS করতে পারেন। আপনার নামটি লিখবেন, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস আপনার এই দিন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। তানভীর হক আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে পিওর বয় জুবায়ের আছেন, MD আশিক মিয়া আছেন, আর আছেন আমাদের সঙ্গে মারুফ খান, প্রিন্স মাহমুদ আছেন, আজি আরিফ আছেন, মোহাম্মদ মমিন মিয়া আছেন আমাদের সঙ্গে, MD নাসিম ভুইয়া আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে 16260 তে অনেকে কানেক্টেড হয়েছেন। যারা কানেক্টেড হয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইমু আছেন আমাদের সঙ্গে মিডল বাড্ডা থেকে, সে ক্লাস 9 পড়ে, তিনি তার আম্মু, তার আব্বু এবং দাদি আমাদেরকে একসাথে শুনছেন, আসলে সবাই মিলে একসাথে শুনছেন। আজকে প্রোগ্রামটা টোটালি ডিফারেন্ট হচ্ছে ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসাটা একদম অন্যরকম আজকে, আর আশা করছি আপনাদের অনেক ভালো লাগছে। TM আয়াতুল্লাহ আছেন আমাদের সঙ্গে মালিবাগ থেকে, MD সাজিব আহমেদ আছেন আমাদের সঙ্গে টঙ্গী গাজীপুর থেকে, দীপ খান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে আকি আছেন নরসিংদী থেকে, সুমাইয়া মোহাম্মদপুর থেকে আছেন, নুসরাত আছেন, নুসরাত লিখেছেন আই লাভ মাই মাদার, সুমন রায় আছেন নারায়ণগঞ্জ থেকে, জসীমউদ্দিন আছেন টঙ্গী থেকে, জান্নাত রায়ের বাজার থেকে আছেন আমাদের সঙ্গে, MD হৃদয় আছেন, আবুল হোসেন আছেন টঙ্গী থেকে, সিমলা তাসিন তাসনিয়া আছেন আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে, MD শামীম আছেন মিরপুর 1 থেকে, তিনি লিখেছেন Every children loves her mother, so I love you, ma. MD সেলিম আছেন আমাদের সঙ্গে, সেলিম ব্যাপারী আছেন গাজীপুর থেকে, আরও অনেক অনেক কমেন্ট রয়েছে এবং 16260 যারা SMS করছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা ফেসবুকে কানেক্টেড হয়েছেন www.facebook.com/dhakafm90.4 এ তাদের সবাইকেও অনেক 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 ধন্যবাদ।
এনার্জাইজ না হই, ওই আমার কাছে মন্ত্রের মতো শোনায় স্টার্টিং এর সে কথাগুলো না বললে, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। এবং মাকে উদ্দেশ্য করে যখন এই অনুভূতির বর্ণনাগুলো দিচ্ছিলাম, তখন ছোটবেলায় লেখা সেই কবিতাটা এর আগে হয়তো দু একবার আমি আওড়িয়েছি, বলতে খুব মন চাচ্ছিল যে একটা সন্তান যখন জন্ম নেয় মায়ের ভেতরের অনুভূতিগুলো কেমন হয়ে ওঠে, অনেকটা এরকম যে ওরে তুই জন্মালি যাবে, নিথর নিচুপ সুপ্ত এ পৃথিবী তড়ি ঘড়ি জাগে, হঠাৎ দেখিনু চেয়ে চারিপাশ আনন্দে আধার, তোর লাগি মা বাবার বুকে আজ খুশির জোয়ার, সুখেতে দুসোক তাগু ভরে উঠে জলে, পরম স্নেহে তোকে বুকে চেপে বলে, দেখে যা দেখে যা রে তোরা সবে সাত রাজার ধন, সোনার সে দামি হীরের সে খাঁটি উড়ে মুদের বাজান, আমি তোর বিবেক সেদিন সৎকার করে বলেছিলাম। মৃত্যুর মাঝে বেঁচে থেকে এ ধারায় সার্থক হয়েছে আমার জন্ম। তো মা এমনই একটা সত্তা যে সত্তার হাত ধরেই পৃথিবীতে আমাদের এই আগমনগুলো ঘটে। এবং এ মা তুই যখন বলছিলি যে অমুক বলছেন অমুক জায়গা থেকে, তখন আমারও মনে হচ্ছিল আমারও মা আপাতত আমার কাছে এখন নাই, ইনফ্যাক্ট আজকে নাই আর কি, উনি আপাতত আমার কাছ থেকে একটু দূরে আছে, হয়তো দু একদিনে বিরতিতে তার কাছে ছুটে যাব। এরকমই আপনার মতো স্নিগ্ধ সহজ সরল সাদা মনের মানুষ আমার মা, একদম আপনার পার্সোনালিটির সাথে অনেকখানি যায় আমার মায়ের এই ব্যাপারগুলো। মা এমনই একটা সত্তা যে এক ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কেমন করে যেন রিলেট হয়ে যাচ্ছিল যে আমার মা বা মায়ের হয়ে কেউ একজন নাকি মনে হয় আমার সামনে কথা বলছে। ইট ডাজন্ট মিন না যে সবকিছু পরিবর্তিত হচ্ছে, এমা তোদের হাত ধরে যে মারা আসবে, আসতেছিস কেন, আসবে না নাকি? তাদের জন্য আমাদের এরকমই চাওয়া যে তাদের সন্তানরা, সাদা মাটা বলছি না, যে তারা বলুক আমার মা খুব স্মার্ট ছিল, যেহেতু থিংস আর চেঞ্জিং রাইট, এখন তোদের মতো করেই তো শুনতে হবে যে, বাট মা তো মায়ের মতোই সবকিছুর বিনিময়ে আমার মা আমাকে আগলে রাখতো। এবং সন্তানদের মধ্যেও সে ভালোবাসাটা জন্ম নিক, কারণ কোন রিলেশনশিপের দু পয়সা মূল্য নাই শোন, সেটা সন্তান আর মা হোক, স্বামী স্ত্রী হোক, প্রেমিকার প্রেমিকা হোক, সেটি নার্চার করবা খুব জরুরি, সেখানে পানি ঢালাটা খুব বেশি জরুরি। সো এটার জন্য পেছনে যদি এফোর্ট না থাকে যে কোনো রিলেশনশিপেরই কিন্তু অপমৃত্যু ঘটে, সেই এফোর্টটা দেওয়াটা খুব বেশি জরুরি। আমরা চাই যে এখনকার মায়ের যে সত্তা, সেই মায়ের সত্তার মধ্যে দ্বৈত সত্তা থাকুক, একটা হচ্ছে তার ব্যক্তি সত্তা যা পরিপূর্ণভাবে প্রস্ফুটিত হোক, আরেকটি হচ্ছে সেই সত্তা মায়ের সত্তা যেখানে
মানে এর আগে ভদ্রমহিলা আসছেন উনি যেটা বললেন যে উনি সংসারের দিকে এত ইয়ে করেননি, কিন্তু আমি আমার ইয়েতে কিন্তু এটা কিন্তু ওনারও কিছু ভুল আছে, যে ওনার উচিত ছিল যে ওনার হাজবেন্ড কি চায়, ওনার ছেলে মেয়েরা কি চায়,
যেমন
আমার মেয়ে অফিস থেকে এসে মানে দরজা খুলে আম্মা কোথায়, আম্মা কই, হ্যাঁ ছেলে যাই করুক ঘর ঘরটা যেই খুলুক, খোলার পরে জিজ্ঞেস করে আম্মা কই, হ্যাঁ যে আমি তো আমি কিন্তু ওদের ওদের ইয়েটা আগে দিছি, যে ওদের প্রাধান্যটা আগে দিছে, যে ওরা কি চায়, আমার হাজবেন্ড কি চায়, আমার বাচ্চারা কি চায়।
যেমন এখন ওয়ার্কিং মাদার, এটা তো একটা, এটা অ্যাকসেপ্ট না করার কোনো উপায় নাই, কারণ যে ধরনের,
এটাও সত্যি, এটাও সত্যি,
দুজন লাইফ স্টাইল,
হ্যাঁ দুইজন না করলে
সারভাইভ করা
ওইটা ওইটা হ্যাঁ সারভাইভ করা।
সো ওই মা ওয়ার্কিং মাদার, এটা হচ্ছে তার ব্যক্তি সত্তা, কিন্তু মাতৃত্বে যে সত্তা, সেই রিকোয়ারমেন্ট পরিপূর্ণভাবে তিনি তার জায়গা থেকে ফুলফিল করছে কিনা সেটাও ভেবে দেখবার সুযোগ। এই দুইটারই কম্বিনেশন খুব বেশি জরুরি, এই স্মার্টনেসটা খুব বেশি জরুরি, এই মানসিক শক্তিটা খুব বেশি জরুরি। এই প্রজন্মের আরেক জন রিপ্রেজেন্টকে পেয়েছি ভালোবাসার বাংলাদেশ, তাকে পরিচয় করিয়ে দেয়। ফার্স্ট কোয়েশ্চেন, তোমার হাইট কত আসলে?
মানে আমার হাইট 5 feet 5
কোন রকমের কমপ্লেক্সিটি কাজ করছে কিনা, 4 feet 5 feet জিজ্ঞেস করতে পারে তোর পাশে যে বসে আছে তাকে, যে তার তো অ্যাডভান্টেজ না, যেদিকে মাটিতে কি খবর পড়ে বায়ুমন্ডলের খবর সম্বন্ধে সে
ঠিক আছে, সবাই যদি এরকম বায়ুমন্ডলের খবর নিতে চাও তাহলে নিজের খবর গুলো কে নিবে?
আচ্ছা যা, ইউ আর ডেডিকেটেড ফর দ্যাট। ওকে, সো স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে তোমাকে। তোমার নামটা আমি এখনো অবশ্য জানিনি।
আমার নাম সাদিয়া।
সাদিয়া হচ্ছে আজকে যিনি ভালোবাসা বাংলাদেশে আমাদের সেকেন্ড পার্টে যিনি মা হিসেবে আছেন, তার হচ্ছে ভাতিজি, ভাইয়ের মেয়ে। ওকে, ফুপি। সো ফুপির সম্বন্ধে একটু শুনতে চাই তোমার কাছ থেকে।
ফুপি আমার, ফুপি আমার বন্ধু এক কথায় বলতে গেলে, সত্যি মানে মা বাবার কাছেও মানুষ অনেক কথা খুব চিন্তা করে বলে যে আব্বুকে বলবো, আব্বু আবার মন খারাপ করবে, আম্মু করবে, আম্মু রাগ করবে। ফুপি আমার এমন একটা জায়গা আমার চিন্তা করতে হয় না যে আমি এটা বলবো ফুপিকে রাগ করবে না বিরক্ত হবে না মন খারাপ করবে, বলে দেই না ফুপি বুঝবে, এরকম একটা জায়গা। তো মানে আমার ভার্সিটি, আমার অফিস, আমার ভার্সিটি, আমার অফিস, আমার পার্সোনাল লাইফ সব কিছু আমি আমার ফুপির সাথে অনায়াসে শেয়ার করতে পারি, এরকম একটা জায়গা আমার।
ওকে, সো শুধুই কিন্তু সন্তানের কথা বলছিলেন, আমরা আসলে আরেকজনের ওপিনিয়ন চাচ্ছিলাম যে আপনি এসব কারণে মনে হয় অনেক সহজ হয়ে যায় আশপাশের মানুষগুলোকে ভালো রাখার ক্ষেত্রে, এবং আপনি নিজেও বলছিলেন যে সন্তানের সাথে আমি ওই লেভেলের ফ্রি যাতে করে ওদের কোন রকমের রেস্ট্রিকশন কাজ না করে আমাকে কোনো কথা বলতে গিয়ে। তো ফুপিকে কি ভয়টয় হয়? ফুপি কিন্তু অনেক জেদি, এবং
অনেক জেদি, যা বলবে যেটা বলবে সেটা করেই ছাড়বে সামহাউ, সেটা ভালো মানে ভালো হোক ফুপি রাগ হোক মানে অনেক জেদি।
হ্যাঁ, কিছু মানুষ থাকে আমরা জানি প্রত্যেকটি পরিবারে বলবো না বংশে, যাকে ঘিরে আশপাশের রিলেশনশিপ গুলো আবর্তিত হয়, ইনি কি সেই রকমেরই কোনো ক্যারেক্টারিস্টিক্স?
ফুপি রিলেশন লিংক করতে পারে অনেক ভালো, মানে যাকে যখন যেখানে যেভাবে প্রয়োজন সে সেভাবে ম্যানেজ করবে, সেভাবে কথা বলবে, পরিস্থিতি খুব ভালো বুঝে, মানুষ ভালো বুঝে, মানুষকে ভালো বুঝে। এই জন্যই তো বললাম ফুপি বন্ধু, মানে আমি বলে না, যে কেউ আমি বলতে পারি যে ফুপির কাছে, ফুপির সাথে একবার মিশবে, একদিন থাকবে, মিশবে, কথা বলবে, সে পরদিন থেকে ফুপির ফ্যান হয়ে
যাবে। আমিও নিজের ফ্যান পার্সোনালি এই মানুষটির, এবং ফ্যান কিন্তু অনেক মানুষ যারা ভালোবাসার বাংলাদেশের এই লিসনার্স কমিউনিটি যারা মেম্বার পার্সোনালি আপনাকে, সেদিন আমি দেখেছিলাম প্রচুর কমেন্টস, আমার মনে হয় আজও থাউজেন্ডস অফ কমেন্টস আপনার পার্সোনালিটি ঘিরে, আপনাকে ঘিরে, এবং আপনার যে অ্যাটাচমেন্ট মানুষকে ঘিরে, মানুষের প্রতি যে ভালোবাসা, সেই ব্যাপারটাকে সবাই শ্রদ্ধার চোখে দেখছে। আমরা কথা বলছি এখন আপনার ভাতিজির সাথে, এবং তার কাছ থেকে আরো কিছু ইনফরমেশন নেবার চেষ্টা করবো আপনার বিষয়ে। তোমরা কিভাবে চিন্তা করতেছো লাইফ কি, এতে তো একটা পার্ট, এবং আমরা খুব ভয়ে আছি জানো, যে কেমন যেন একটা ট্রান্সফরমেশন হচ্ছে, কেমন যেন মনে হচ্ছে সবকিছু বদলে যাচ্ছে। তো এই বদলটাকে তোমাদের কাছে কি মনে হচ্ছে, যে এটা কি ভালো অর্থে বদল হচ্ছে কিনা, যেখানে আবেগের মাত্রাটা, আবেগের এই ধরনটা, ধরন বদলাক তাতে সমস্যা নাই, বাট আবেগের পরিমাণটা যেন কমে আসছে। ইটস ওকে যে মা মায়ের মতো আলাদা থাকবে, আমরা আমাদের মতো আলাদা থাকবো, বা আগে যেমন মায়ের কোনো একটা কষ্ট পাওয়াতে মায়ের একাকিত্ব আর সন্তানকে ব্যাকুল করে তুলত, এখন যেন ঠিক সুরে বাঁশি বাঁধছে না, এরকম মনে হচ্ছে। তোমাদের কাছে কি ট্রান্সফরমেশনটা চোখে পড়ছে, অনেক বেশি আধুনিক হয়ে যাওয়া হচ্ছে কিনা, বা আদৌ এই আধুনিকতার কি কোনো দরকার আছে, কি মনে হয়?
আমার কাছে মনে হয় ব্যস্ততা হচ্ছে এটা একটা অনেক বড় একটা কারণ, কারণ আমারও আম্মুর সাথে অনেক, আমারও আম্মুর সাথে অনেক সময় দিতে ইচ্ছা করে, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার অফিস থাকে, আমার মাস্টার্সের ক্লাস থাকে রাত 9:30 পর্যন্ত, বাসায় ফিরে আমি অনেক টায়ার্ড থেকে খেয়ে দেখা যায় আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে আমার ঘুমিয়ে পড়তে হয়, মানে আমি চাইলেও সেই সময়টা দিতে পারছি না আম্মুর সাথেই, কিন্তু আমি ঘুমাই, আমি এখনো আম্মু ছাড়া ঘুমাতে পারি না, ইভেন ফুপির বাসায় যখন যে আমি ফুপিকে ছাড়া ঘুমাই না, ফুপির সাথে ঘুমাতে হয়। তো এরকম আমি চাই সময় দিতে, যে যতটুকু সময় পাই আম্মুর সাথে দিতে, কিন্তু যে সময়টা হয়ে ওঠে না, কিন্তু আমি এইটা আসলে মেনে নিতে পারছি না গুরু, যে আপনি যে বললেন যে আবেগটা কমে যাচ্ছে,
ট্রান্সফরমেশনটা কি হচ্ছে ওভারঅল নাকি আমাদের দেখার ভুল?
এটা আসলে
তোমার ক্ষেত্রে না, বাট ওভারঅল বেশিরভাগ ক্ষেত্রে কি এরকম হচ্ছে নাকি আমাদের দেখারই ভুল? অ্যাকচুয়ালি
না, এরকম আসলেও হচ্ছে, বাইরের জগৎটাকে মানুষ খুব বেশি প্রাধান্য দিচ্ছে।
এক্স্যাক্টলি, আমি এই দিতে গিয়ে অনেক বেশি স্বার্থপর হয়ে যাচ্ছে এখন, আমরা নিজের ভালো লাগা, নিজের এন্টারটেইনমেন্ট, নিজের ক্যারিয়ার এগুলো করতে গিয়ে কি একটু স্বার্থপরতার দিকে চলে যাচ্ছে,
ক্যারিয়ার ওরিয়েন্টেড হতে গিয়ে
নিজের নিজের অ্যাম্বিশন, নিজের স্বপ্ন,
আমি এটাকে আসলে স্বার্থপরতা বলবো না, ওই যে বললাম যে এটা আসলে পারিপার্শ্বিক অবস্থাটা এরকম হয়ে গেছে যে আমরা চাইলেও সেটা পারছি না করতে। ইভেন আমি জানি যে এখন আমি আমার মাকে যতটুকু সময় দিতে পারছি না, আমার যারা বেবিরা ওরা মনে হয় আমাকে এতটুকু সময় দিবে না, মানে যে থাকবেই না আমার মনে হয়। এখন তো আমরা রাতে গিয়ে মানে বাসায় ঢুকে মাকে খুঁজি যে আম্মু কোথায়, কি রান্না করছো, খাবো, চলো বসি ঘুমাই, তো আমার মনে হয় যে আমার বাচ্চা কাচ্চা মনে হয় এটাও বলবে না, নিজেই মনে রুমে দরজা বন্ধ করে বসে থাকবে, আমি ওদের সঙ্গে দেখাও হবে না, এরকম মনে হয়।
আমি বারংবার দিয়ে কথা বলার কারণে অনেকেই হয়তো চিন্তা করে,
জিনিসটা আবার মানে এই ইয়েটা আমার মেয়ে কিন্তু আমাকে খুব ইয়ে করে, মানে আমি কখন একা থাকি, আমি ডায়াবেটিসের পেশেন্ট, আমার কখন কি খাওয়া দরকার, কোনটা কোনটা ভাল লাগবে, কোনটা ইয়ে করবে, এই জিনিসটা আবার আমার মেয়ে কিন্তু খুব ইয়ে। এর জন্য বললাম যে আমার ছেলে মেয়ে দিয়ে 10 জন 50 জন যাচাই করলে হবে না, সবাই সবাই একরকম হয় না। আমার ছেলে যেমন কোনো খেয়ালই নেই, বাইরে থেকে আসলো খালি হাতে চলে আসলো, কি রে তুই একটু কিছু তো নিয়ে আসলে পারতি, আম্মু টাকা নেই। মেয়েটা যেরকম বললাম যে আদরটাও বের করে নিয়ে যায়, আবার করার সময় ওইরকম করে যে আমার কোনটা ভাল লাগে, আমার আমি কোন জিনিসটা ভাল লাগে, আমি একা থাকতে কখন ভাল লাগে, আমি গান শুনতে পছন্দ করি, আমার গানগুলি ওর হাজবেন্ডকে দিয়ে ঠিক করে দেওয়া, ইয়ে করে দেওয়া, এইগুলি কিন্তু সব আমার মেয়ে করে। হ্যাঁ, তো ছেলের আবার ওই যে ছেলের ফিলিংস বোঝা বোঝা খুব কষ্ট, মানে ও চাপা চাপা, তো যার জন্য এই হলো আর কি।
অনুষ্ঠান একদম শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের যাবার সময় হয়ে আসলো একদম 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 শেষ মুহূর্তে। তোমাদের কাছে অনেক
অনেক গিয়েছিল,
আপনার জন্য বেশি সে ডেসপায়ার যে আমি গুরুর সঙ্গে দেখা করবো, কথা বলবো, আমি আমি তার সঙ্গে কথা বলি ওখান থেকে আসবো, মানে তাকে তো এখন পর্যন্ত নিতে পারলাম না।
এনিওয়ে, আমিও তাকে খুব শ্রদ্ধা করি, আমি আমি প্রচন্ড শ্রদ্ধা করি, আমি বলেছিলাম যে আমি আমি ওনার ফ্যান, এবং তার মাঝে ওটাই বলছিলাম যে উনি কথা বলছেন, ওনার পার্সোনালিটি, ওনার কথা বলা সবকিছুর মধ্যে আমিও যেন ঘুরে ফিরে আমার মায়ের ছবি দেখতে পাচ্ছিলাম। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, একদম শেষ প্রান্তে, তোমাদের কাছে অনেক কিছু চাওয়ার আছে সাদিয়া, তোমাদের হাত ধরে বাংলাদেশে যে মুস্তাফিজের কথা বলো আর সাব্বিরের কথা বলো, তোমাদেরই তো প্রজন্মে, অথবা দারুণ কিছু সফটওয়্যার তৈরি হচ্ছে তাও তোমাদের প্রজন্মরই কেউ, অথবা দারুণ একটা কম্পোজিশন গান সেরকম ভাবে বাংলাদেশে ওয়ার্ল্ড ওয়াইড হিট করতেছে তাও তোমাদের প্রজন্মের কেউ একজন, অনেক কিছু চাওয়ার আছে। এই দেশটা খুঁড়িয়ে খুঁড়িয়ে কেবল চলতে শুরু করেছে, এই প্রথম মনে হচ্ছে যে বাংলাদেশের এই সবুজ পাসপোর্টকে দেখে বা বাংলাদেশিদেরকে দেখে বা বাঙালিদেরকে দেখে নেগলেক্ট করবার আর সময় ফুরিয়ে এসেছে, এখন সময় এসেছে বাংলাদেশকে সদর্পে পুরো বিশ্বে নিজেকে পরিচয় করিয়ে দেবার, তাও তোমাদেরই হাত ধরে। সব করো তোমরা, অনেক বড় হও তোমরা, স্বপ্নের চাইতে বড় করে বাঁচো, বহু দূরে যাও, সমগ্র বিশ্বে তোমাদের পদাঙ্ক অঙ্কন করে দাও, অনেক কিছু করো। বাট আমরা যারা পেছনের সারির লোক, আমরা যারা আগের জামানার মানুষ বা আমাদেরও আগের জামানার যারা আছে, অথবা আমাদের পূর্বপুরুষরা যারা না ফেরার দেশ থেকে আমাদেরকে দেখছে, তাদের অস্তিত্ব, তাদের শেকড়, তারা যে স্বকীয়তাকে বিলংস করে একজন বাঙালি বা বাংলাদেশি হিসেবে, সেটা যেন মুছে না যায়, ধুয়ে না যায়। আমাদের সবচেয়ে বড় যে পুঁজি আমাদের পারিবারিক সম্পৃক্ততা, পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, এত বড় পুঁজিটা যেন নষ্ট না হয়ে যায়। বহু কিছু করুক বাংলাদেশ তোমাদের হাত ধরে, বাট আমাদের বাঙালিয়ানা, আমাদের স্বকীয়তা ধ্বংসপ্রাপ্ত যেন না হয়। তোমাদের দিকে তাকিয়ে আছি বুভুক্ষের মতো, হাত ফেলে তোমাদের কাছে অনুরোধ করছি, বাঁচিয়ে রাখো আমাদের ভালোবাসার জায়গাগুলোকে, অনেক বড় কিছু হও, স্বপ্নের চাইতে বড় করে বাঁচো, বাট আমাদের ভালো লাগার এই জায়গাগুলোকে বাঁচিয়ে রাখো, তোমরাই পারো, তোমরা যদি পায়ে ঠেলো, সত্যি অনেক বেশি দীর্ঘ নিঃশ্বাসের একটা বড় জায়গা তৈরি হয়ে যাবে, না ফেরার দেশ থেকে আমাদের পূর্বপুরুষরা ধিক্কার দেবে, কি এক বাঙালি আর বাংলাদেশ রেখে এসেছি, কেন জন্ম নিয়েছিলাম এখানে, যেখানে সত্যিকারের স্বকীয়তা বলে কিছু থাকে না, যে জাতির জন্ম হওয়ার কথা ছিল সে জাতির জায়গায় এখন একটা সংকর প্রজাতির প্রাণী ঘুরে ফিরে বেড়াচ্ছে বাংলাদেশের আঙিনায়, বাঙালিয়ানা বলে কিছু আর নাই, এটা যেন না হয়। বিদায়ের একদম শেষ মুহূর্তে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য, আপনি বহু বছর বাঁচেন আর এইভাবে মানুষকে ভালোবাসেন, আপনি সুস্থ থাকেন, নিরাপদ থাকেন অবশ্যই, এবং আমাদের বহু মানুষের ভালোবাসা আপনার সাথে আছে। সাদিয়া, শেষ মুহূর্তে কিছু বলার আছে?
না, দোয়া করবেন গুরু যেন আমরা আমাদের বাবা মাকে সেভাবে সম্মান দিয়ে যেতে পারি, তাদের জন্য কিছু করতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জেনারেশনের জন্য, যেন আমাদের
সেই দোয়াটা সবসময় থাকলো। বিদায় নিচ্ছি আজকে, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বিদায় বন্ধু, কথা হবে আবার।
আজ ভালোবাসার বাংলাদেশ শেষ হয়ে গেল, কিন্তু এই শেষ হওয়া মানে একবারই শেষ হওয়া না, আজকের মতো বিদায় নিতে হচ্ছে বন্ধু। সামনের বৃহস্পতিবার আবারও ভালোবাসার বাংলাদেশে নতুন কোন অতিথিকে নিয়ে অবশ্যই আপনার সঙ্গে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন, সঙ্গে থাকবেন এবং ভালোবাসতে থাকবেন। ভালোবাসা মানে এই না যে কোনো একটা দিবসে বাবা মাকে অথবা ভালোবাসা মানুষটিকে ভালোবাসবো, ভালোবাসা প্রতিটি দিনের জন্য, প্রতিটি মুহূর্তের জন্য। অবশ্যই ভালোবাসা মানুষটিকে ভালোবাসবেন এবং আপনার বাবা মাকে, আপনার আশেপাশে যারা আছে সবকিছুকে ভালোবাসবেন, ভালোবাসতে থাকুন। সামনের বৃহস্পতিবার আবার আপনার সঙ্গে কথা হবে, ঠিক রাত বৃহস্পতিবার 10:30 বাজে, শুভরাত্রি।
চোখ মেলে মাকে খুঁজি। আসে মাকে